বেশি দেরি হওয়ার আগে আপনার কানকে বাঁচান। শুনুন এবিসি রেডিও 89.2 FM।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর চিকি প্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। রাত 12টা হচ্ছে সময়, বৃহস্পতিবারের দিন, কিন্তু বুধবারের রাত আমরা বলি। জীবনের গল্প বরাবরই তার মেজাজ এবং তার যে স্টাইল সেটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আরো একজন বন্ধু। আজকে লাখো জনতার সামনে নিজের মন খুলে কিছু কথা বলতে এসছে, কে তিনি তার সঙ্গে আমরা পরিচিত হব। আপনার নামটা কি বলেন প্রথমে?
আমার নাম সায়মা আক্তার মোনা।
সায়মা আক্তার মোনা?
মোনা,
মোনা। আপনার ডাক নাম হচ্ছে মোনা। আনুমানিক বয়স এই মুহূর্তে?
এই মুহূর্তে বয়স 27।
27 বছর বয়স। আপনার জন্ম জেলা কোনটা?
আমার জন্ম জেলা কক্সবাজার।
কক্সবাজার। এবং এখন থাকছেন কোথায়?
চিটাগাং।
চিটাগাং। সায়মা আক্তার মোনা রয়েছে আমাদের সঙ্গে, 27 বছরের সায়মা আক্তার মোনা। বর্তমানে সে চিটাগাং এ থাকে কিন্তু কক্সবাজারের। আমরা তার জীবনের গল্প আজকে এখানে উপস্থাপন করছি। তাকে দেখা এবং তাকে নিয়ে কিছু বলা, যোগাযোগ করা, যে কোনো কিছু আপনি করতে পারবেন ফেসবুকের মাধ্যমে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আরো একবার বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। মনে আমরা শুরু করি, আপনি একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে বলতে চান মন খুলে বলুন।
আমার বয়স যখন 7 বছর, আমার বাবা ছিলেন মাছ ব্যবসার কেশিয়ার। কক্সবাজারে বিশিষ্ট মানে মাছের ব্যবসা করতেন আমার বাবা, ওখানকার কেশিয়ার ছিলেন। আমরা দুই ভাই, দুই বোন ছিলাম তখন।
জি।
আমার বড় বোন, আমি মেজ, আমার ছোট দুই ভাই।
আচ্ছা।
তো আমার বাবা অনেক পয়সা ইনকাম করতো তখন। আমার মা অবলা, আমার মা কোনো শিক্ষা দীক্ষার দিকে ছিল না। তো আমাদের বাসায় আমার 3 নম্বর খালামণিটা থাকতো, আমরা যেহেতু ভাই বোন ছোট।
আচ্ছা আচ্ছা।
তো
মানে আপনাদের
দেখাশোনা করার জন্য আমার আব্বু নিয়ে আসতেন। আমি তখন ছোট, আমি কিন্তু দেখতাম কিন্তু বুঝতাম না। আমার আফা বুঝতো, আমার আফা প্রায় আমার 3 বছরের সিনিয়র। প্রায় সময় দেখতাম কি আমার খালামণির সাথে আমার আব্বা থাকতো কিন্তু আমার মার সাথে থাকতো না। আমার মাকে প্রচুর মারধর করতো। আমার বাবা মদ খাইতেন, যেটাকে বলা হয় বাংলা মদ, প্রচুর খাইতেন। রাত্রে মাছের ব্যবসা করে প্রচুর টাকা নিয়ে আসতেন, আসার সময় মদ খেয়ে আসতেন, আবার ঘরে এসে মদ খাইতেন। বিভিন্ন ধরনের মানুষ লোকজন নিয়ে আসতেন। ওই আমার খালামণিকে নিয়ে বসে থাকতেন রাত্রি রাত। আমার মায়ের খবর নাই, তরকারি এরকম হলো কেন, আমার মাকে ধরে মারতো, এরকম করতো সবসময়। আমার মাকে মারি আমার নানার বাড়িতে পাঠিয়ে দিতেন।
প্রচন্ড উচ্ছৃঙ্খল একটা জীবন।
হ্যাঁ, যে করতেন। আমার যতটুকু মনে আছে 1997 ইংরাজি কক্সবাজার জেলাতে একটা ঘূর্ণিঝড় হয়েছিল। হ্যাঁ, তখনকার ঘটনা আমার যতটুকু মনে আছে, ঘূর্ণিঝড়ের 1 মাস আগে আমার নানা বার ছিল রোববার। তো আমার নানা কি করছে, একটা ছুরি নিয়ে আমাদের বাড়িতে আসে। আমাদের বাড়িতে আসে
ছুরি, মানে
ছুরি, হ্যাঁ ছুরি নিয়ে আসে। এখন আমার মাকে জানি কি বলে, কি জানি বলে, আমার মা কান্না করে, কি হলো কি হলো, দেখতেছি যে বলে যে কি আব্বা চলে গেছে কালামণিকে নিয়ে। আমি কি খুশি, আমি আমাদের একটা পেয়ারা গাছ ছিল আমাদের বাড়ির পাড়ে একদম উঠানের মাঝখানে, ওখানে কিছু আমার সমবয়সী বান্ধবীদেরকে বলতেছি কি মজা, আমার আব্বু তো চলে গেছে আমার কালামণিকে নিয়ে। আমি এভাবে বলি, আমার নানা মনে করছে কালামণিকে আমাদের বাড়িতে নিয়ে আসছে। তো আব্বু চলে যায় ফালাই আমাদেরকে। তখন এক মনে হয় আমার মনে যতটুকু সম্ভাবনা 1 মাস বা 2 মাসের মধ্যে ঘূর্ণিঝড়টা হয়। আমার মা কিছু না জানে, কাজ না জানে, আমাদেরকে খাওয়াবে, এতগুলো ভাই বোন কি করবে, আমার মা এগুলো কেমনে শোধ করবে। আমার মা আমাদের মুসলিম পাড়া, আমরা যেহেতু সরি আমি বলি নাই, আমি যেহেতু একটা বৌদ্ধ ধর্মে মেয়ে ছিলাম।
বৌদ্ধ ধর্মে ছিলেন?
আমি বৌদ্ধ ধর্মে ছিলাম।
আচ্ছা।
তো আমাদের দক্ষিণ পাশে ছিল বড়ুয়া পাড়া, উত্তর পাশে ছিল মুসলিম পাড়া। কিন্তু বড়ুয়াদের সাথে আমাদের সমবয়সনা খুব কম ছিল কিন্তু মুসলিমদের সাথে বেশি ছিল।
মুসলিমদের সাথে ওঠা বসা বেশি ছিল?
বেশি ছিল। ওই মুসলিমের পাড়ার মধ্যে যেখানে মেম্বার বলতো, আমাদের এখানে মেম্বার নাম বলে দিই, বাবুল মেম্বার বলতেন, ওইখানে যাই আমার মা। ওনাদের বাসায় ক্ষেতের কাজ করতেন, এখন ওনাদের যেহেতু ক্ষেত খোলা করতেন,
বাপের কোনো দেখা নেই,
বাবার কোনো দেখা নাই। 6 মাস কেটে যায় বাবা যাওয়ার, 6 মাস কেটে যায়। তখন আমার নানা কি করলো, আমার মাকে কিছু ধান দিল, কয়ে ধানগুলো বিক্রি কর, বিক্রি করে কিছু টাকা অর্জন কর, করে আমার মা ফেরি ব্যবসা যেটাকে বলা হয় গ্রাম্য ফেরি ব্যবসা করে, মানে অনেকগুলো ঝুড়িতে করে ফেরি
বিভিন্ন কসমেটিক
কসমেটিক নিয়ে পাড়ায় পাড়ায় যাবা। যখন দেখতেছে আমার মা একটু একটু সচল হচ্ছে, আমার চাচাদের মাথা খারাপ, ঘরের বউ বাহিরে কেন যাবে, আমাদের বউরা যাবে না, এটা করতে পারবে না, সেটা করতে পারবে না, এরকম করতে করতে আমার বাবা, আমার মনে আছে অনেক প্রায় 8-9 মাস পরে দুইটা আনারস, দুইটা বিস্তিরের প্যাকেট আর শক্তির বন্ধু একটা দাদির জন্য, আমাদের জন্য আলাদা। হঠাৎ রাত হয়েছে, আমাদেরকে আমার আম্মু ভাত দিছে, আমরা খেতে বসছি, দেখি যে আব্বু ঢুকছে ঘরে, ঢোকার সাথে আমরা তো বুঝি না, আমার আব্বু আব্বু দেখছি, আমরা সবাই যারা চিনি, আমার ভাই ছোট, আমার ছোটটা, আমার বোন, আমরা দৌড়াই আব্বুকে ধরে ফেলছি, আমার মা ছুট, আমার মা যখন দেখছে যেগুলো আমার মা হকা মারি ফলাই দিছে, কষ্ট দৃষ্ট কাটে। এরপরে যাই ভাইয়া আমাকে, আমি আর মনে হয় আমি 8-9 বছর হয়ে যাই, আমাকে কি করলো, দিয়ে দিল কোথায় চিটাগাং। আমার এক আত্মীয় খুব রিলেটিভ কাছেরই, আমার বাবাদের খুব ক্লোজ মানে কাছের একজন চাচাতো বোনের বাসায় দিয়ে দিয়েছে আমার ওই পুপুর সাথে। আমাকে বলছে মানে পুপু বলছে আমাকে লেখাপড়াও করাবেন, অনলাইন করে কাজকর্ম করতে হবে, নিয়ে আসছে। আমি আসবো না, আমি তো মা বাপ ছাড়া থাকবো না, আমি তো আমাদের ঘরের মধ্যে সবচেয়ে বিতু মার্কা ছিলাম, আমি একদম বিতু, বিতু বলতে বিতু, আমি আমার মা কে মায়ের মায়ের আফলা সারি এক পয়েন্টের জন্য একটু যাওয়ার চেষ্টা করতাম না। আমার আফু কিন্তু খুব সাহসী ছিলেন, আমাকে তারপরে দিয়ে দিলেন। আমি আসছিলাম, চলে আসলাম কোথায়, চিটাগাং আপনার ছেড়াকি পাহাড় আছে যেটা বলা হয় আপনার নন্দনকানন, আমি নন্দনকাননে ওই এরিয়াতে মধ্যে আমি ছিলাম। আমার ছোটবেলাটা ওইখানে আমার মনে হয় স্মৃতি কিছু, যখন আমার একটু বুঝের হই আমি তখন ওইখানে তাই ছিলাম, মনে 9 মাসের মতো। 9 মাস পরে যাইয়া আমি আমার বাড়িতে বেড়াতে যাই, যাইয়া দেখতেছি কি আমার বাবা ওই খালাটাকে নিয়ে, আমার চাচাতো একটা চাচাতো ইয়ার ঘরের মধ্যে ওই খালাটাকে নিয়ে আমার বাবা অবস্থান করতেছে আমাদের ঘরের সামনাসামনি।
9 মাস পরে আপনি বাড়ি গিয়ে এটা দেখলেন?
দেখতেছি ওকে নিয়ে ও বাড়ির ভিতরে ঢুকাই ফেলছে, জাস্ট আমাদের বাড়িতে ঢুকাই নেই, চাচাদের বাড়িতে রাখছেন। আমার বাবা ডেলি আসে, আমার মা যখন কতগুলো ইনকাম সোর্স করে আনে ওগুলো, আমার মা যখন খেতে যায় আমার বাবা আসে প্রতিদিন মারে, আমার মাকে কাটা ছিঁড়া ঘরের জিনিসপত্র ভেঙে ছুঁড়ে ফেলে তসমস করে দেয় ওকে ঢুকানোর জন্য।
তখন আপনার মা ফেরি করে ব্যবসা করে?
তখনও করে। এক পর্যায়ে আমার মা থেকে আমাদের যেটা জায়গা ছিল ওইটা মানে নিয়ে ফেলবে, আমার মাকে বলতেছে বের হয়ে যা আমার বাড়ির থেকে। আমার মাও খুব প্রতিদিন কষ্ট করে এসে মায়ের খাওয়া আবার এগুলো ইয়া করা, তো আমার মা কি করলো এক পর্যায়ে ঘরটা ছাড়িয়ে দিল, ছাড়িয়ে দিয়ে আমাদেরকে নিয়ে চলে গেল আমার নানার বাড়িতে। ওইখানে ফেরি ব্যবসা করার জন্য আমার নানা অনুমতি দিল, থাকতে থাকতে 2-3 মাস দেখতে এক ঘরের ভিতর বারান্দা দিল, খুব একটা বিশৃঙ্খলা। আমার নানা কি করলো, আমাদের মামার নানাদের একটা জলপাই গাছ ছিলেন, জলপাই গাছের পশ্চিম সাইডে একটা জায়গা ছিল, কোচ বলছে এটাকে একটু করে সেদ্ধ করে মাটিটা কেটে তুই এখানে ঘর বাঁধ। আমার মাকে বললো, আমার ভাইয়া খুব সুন্দর করে আমাদের জন্য 3 রুম ওলা একটা মাটির ঘর তৈরি করে ওখানে ছিলাম, বড় সুন্দর। এর মধ্যে আমাকে, আমি আবার ওখান থেকে আসার পর যাইলাম না, এর মধ্যে আমাকে আবার দিয়ে দিল কই, আমাকে তো আমাদের মা তো সম্ভব না এতগুলো সন্তান রাখা, আমার আপাকে তো দিতে পারতেছে না, সে তো বড় ঘরের কাজ করতে হয়, আমার মা বাহিরে কাজে যায়। এখন কি করলো, আমাকে দিয়ে দিল আবার আমার একটা ফুপু যেটা রাঙামাটিতে থাকতেন, রাঙামাটি থাকতেন, নাম বলা নাম বলবো না ওনার, আমি ওনার জামাই ছিলেন রাঙামাটি কলেজের প্রফেসর। তো ওই ফুপুর সাথে আমাকে দিয়ে দিল, ফুপুর বিয়ে হয়, ফুপুর সাথে আমাকে দিয়ে দিল। ফুপুর সাথে দিয়ে দেওয়ার পরে আমি চলে আসলাম ফুপুর কাছে, ফুপুর বিয়ে হলো, ফুপুর বেবি হবে 1 মাস পরে, ফুপুর বেবি হবে, ফুপুর সাথে থাকতেছি 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 প্রায় মনে হয় বছর এক হবে, 1999 এর কথা মনে হয়, বা ওই যে রাঙামাটিতে একবার শান্তি বাহিনীর অস্ত্র জমা নিয়েছিল সেই সময়টার কথা বলি, তখন আমি রাঙামাটিতে, তখন আমি ছোট 9-10 বছর হব, তখন আমি রাঙামাটিতে হঠাৎ খবর আসলো কি আমার আপার বিয়ে ঠিক করেছেন, আমার বড় বোনের বিয়ে ঠিক করেছেন।
আচ্ছা,
কে? আমার বড় মামা, আমার আপাকে বিয়ে দিবে, আসতে হবে। এখন আমি তো, আমাকে কে দিয়ে আসবে, আমার পুপুর জামাই কক্সবাজারে গিয়ে আমাকে দিয়ে আসলো, বিয়েতে গেলাম, গিয়ে দেখতেছি কি আমার আপার যার সাথে বিয়ে ঠিক করলো, কি বলবো ভাইয়া, এত নিকৃষ্টের মার্কা একটা মানুষের সাথে আমার মামা বিয়ে ঠিক করলো।
কেন বলছেন?
এই লোকটার যে এত চরিত্র খারাপ, আমার আপা তাকে চয়েস করে না, কিন্তু আমার মামা বাধ্যতামূলক বিয়ে ঠিক করে ফেলেছেন। শুনেছি নাকি 20,000 টাকা দিতে হবে, 50 জন বরযাত্রী খাওয়াইতে হবে, তারপরে তখনকার যুগে তো মানে ওই যে আপনার 5-3 জানি একটা ইয়া বলে যে অডিও ক্যাসেটের একটা 5-3 একটা ট্যাপ ট্যাপ বলা হয়তো আর কি, সেটা দিতে হবে, গড়ে দিতে হবে জামাইকে।
আচ্ছা,
এটা দেওয়ার জন্য এখন আমার আফার বিয়ে ঠিক করে ফেললো, গেলাম। আমার আফার সাথে সম্পর্ক ছিল তারই একই গ্রামেরই, নাম ছিল তার নাম বাদল। আমার আফার সাথে তার সাথে সম্পর্ক, গভীর সম্পর্ক।
আচ্ছা,
এখন আমার আফাকে তাকে দিবে না, কারণ তার আগে একটা বউ মারা গেছেন।
আচ্ছা,
ওই ঘরে একটা মেয়েও আছে।
আচ্ছা,
আর সেই লোকটা কিন্তু মায়াবি হলে কি হবে, তার ওই চতুর্দিকে মেয়েদের সাথে লিঙ্ক, তার জন্য দিবে না।
আচ্ছা,
আমার মামারা ওর সাথে বিয়ে ঠিক করে ফেললো, আমার বাবার নামে নাম অনিল, বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার যখন দিল, আমার বোনকে ওরা বলছে কি একবারই স্বর্ণ দিবে, যে একবারই স্বর্ণের মধ্যে যেটা গলা দিয়েছিলেন সেটা দিয়েছিলেন যে আরেকজন থেকে মানে হলা দিয়ে আমি আমার বোনকে ফরাইয়ে নিয়ে আসলো আমাদের বাড়ির থেকে নিয়ে এসে আমি আমার বোনের সাথে আমার শ্বশুর বোনের শ্বশুর বাড়িতে যাই, সাথে সাথে আমার বোনের গলা থেকে খুলে নিয়ে ফেলে। আমি দেখে তো আমার মামাদাকে আসি বললাম কি রে কি বিয়ে দিলেন, যে আমার আফার থেকে তো গলা থেকে সব খুলে তুলে নিয়ে ফেলছে। আমার আফার বয়স মাত্র ছিল 13 বছর তখন, ওইখান থেকে আমাদের আমাদেরকে নিয়ে আমার মার কানে চলে আসে, ওই জায়গাতে চলে আসে। চলে আসার পরে আমরা 3 ভাই 2 বোন, আমার আফা বাদলের ঘরে দিয়ে দিল, আমার মা আবার আনি ডাকাতে গানি নিজের হাতে যাই মেয়েকে বাদলের ঘরে দিয়ে দিল, দিয়া কক্সবাজারে বাসা নিয়ে দিল। নিয়ে দেওয়ার পরে আমি আছি রামুতে, আমি রামুতে এক পরিবারের সাথে আছি, খুব ভালো ফ্যামিলি আমাকে ওখানে ওরা লেখাপড়া করাচ্ছে, পড়াতে বাবা ইয়া বলতে গেলে আমার
মানে এইভাবে এরকম কোন রকম ডিস্ট্রিবিউট করে একজন কারক জগে আরেকজন
ব্যবস্থা করা, আমাকে লেখাপড়া এইভাবে করাচ্ছে, ওদের বইগুলা ওদের মেয়ের সাথে আমাকে পড়াচ্ছে দিতেছে। আমার একটা আগ্রহ ছিল, ওদের সবার সাথে মিয়া করতাম। সেখান থেকে আমার মনে আছে যে তখন 2001 সাল, এক সালের কথা, আমার আফা বিয়ে বাদলের সাথে দিয়ে দিল আমার মা, আমি চিটাগাং আসবো। আমাদের ঘর প্রচুর অভাব, তখন কিছুই নেই, আমার ভাই যেটা আমার ছোট একটু বড় হয়েছে, পত্রিকার হকার আছে না, আমার ভাই হকারি করে,
পত্রিকার হকারি করে সে।
হ্যাঁ,
আচ্ছা,
তখন কি করলাম, 2001 সালে মাস ছিল যে জুন কি জুলাই মাস, আমাদের পাশের একটা গ্রামের মেয়ে ছিল, সে চিটাগাং থেকে গার্মেন্টস চাকরি করতেন, কষ্টের কথা বলাতে ওই মেয়ে বলে যে আমাকে আমার সাথে আই চল, আমি তোকে চাকরি দিব,
আচ্ছা
আমার সাথে রাখবো। আমিও রাজি হয়ে গেলাম।
এটা কি আপনার মা জানতো, ফ্যামিলির লোকজন জানতো?
আমার মা জানতো।
তো জানার পরে আপনাকে তারা দিল চিটাগাং যেতে?
হ্যাঁ, চিটাগাং আসতে দিল।
আচ্ছা,
চিটাগাং আসতে দিল। আর আমি আসলাম, আর আমার ভাই আসতে হলে 1 মাসের খোরাকি নিয়ে আসতে হবে, যেহেতু আমি থাকবো কই খাবো কই। এখন আমি তারপর আমার
কত বছর বয়সে আপনি চিটাগাং আসলেন?
আমি 12 সাড়ে 12 আমার 13 বছর এরকম,
13 বছর বয়সে
আমি চিটাগাং আসলাম।
চিটাগাং আসলাম,
আমি একটু লম্বা হয়েছি কিন্তু আমার স্বাস্থ্য একটু ছোট। তারপরে আমাকে টেনে নিয়ে আমি চলে আসার সময় আমার ভাই যেটা ছোট হকার পত্রিকার হকার করে, তখন আমার পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আমার ভাইটা আমাকে ছবি বাইর করে দিল 4 কপি, আমাকে আসার সময় গাড়িতে 90 টাকা দেয়। আর তখন আমাদের কক্সবাজারের ভাড়া ছিলেন চিটাগাং থেকে 70 কি 75 টাকা ভাড়া ছিলেন মনে হয়, আমার ভাই আমাকে 90 টাকা দেয়। আমি ওই টাকাটা লইয়া আমি চিটাগাং আসি। আসার পরে এবার ইপিজেড এর মধ্যে ঢুকি, সব আমাকে যেটাতে হাট স্যান্ড ব্যাগ, যেটাকে টুপি তৈরি হইতো, ক্যাপ, মাথার ক্যাপ তৈরি হইতো, তো ওই জায়গার মধ্যে আমাকে নিয়ে যায়। ওই মেয়েটা ওইখানে জব করে, তখন আমাকে কি করলো, ওখানে ইন্টারভিউতে নিয়ে যায়, আমাকে ছোট বলে বের করে দিল,
মানে
ছোট বের করে দিল। ওখানে একটা মেডিকেল একটা টেস্ট আছে, মেডিকেলে গেলে আমাকে ডাক্তাররা বের করে দেয়, ওই এত ছোট মেয়ে, ওর এটা কোনো বডি কিছু নাই, ইয়া নাই, ওকে ওর কেমন হবে। ওই বিনা মেয়েটা ওইটা চেষ্টা করতেছে। তারপরে যে ডাক্তারটা ইয়া নেয়, সেটা বিনার একটা আত্মীয়, খুব মামা, উনি শিশু বলতে হয় নামেই বলতে হয়, চিটাগাং এর একটা বিশিষ্ট ডাক্তার, ডাক্তার ভাগদম বড়ুয়া, ওনার চেম্বার আমাকে সন্ধ্যায় নিয়ে যায়। ওনাকে বুঝাইয়া বলে যে মেয়েটা কেউ নাই, মা বাবাও নেই, খুব অবস্থা খারাপ, মামা আপনি একটু কালকে বলে একটু রিকোয়েস্ট করে মেয়েটাকে দোকান। ডাক্তার ভাগদম বড়ুয়া বলাতে আমার বয়স 17 বছর বলে আমাকে ওখানে নেওয়া হয়।
13 থেকে 17 বানিয়ে আপনাকে ওখানে নেওয়া হলো, শুধু দুটো কাজের আশায়?
কাজের আশায়। এখন এই চাকরি কালীনে, ওই বাসা থাকা কালীনে, আমি বিনা নামের মেয়েটার সাথে আমরা ফ্রিফুডে ব্রেস্টার কলেজ, একটা যে ব্রেস্টার কলেজ, ব্রেস্টার সুলতান আহমেদ চৌধুরী কলেজ বলা হয়, এখানে থাকি। আমার বোন যেটা বিয়ে দিল বাদলের কাছে, ও যে বললাম প্রেগনেন্ট, প্রেগনেন্ট অবস্থায় আমি চাকরি 4 মাস পরে ফিরে যাই, দেখি যে আমার বোন আমার বাড়িতে চলে আসে, পাঠাইতে আমার বোনকে। আমার বোনরা ভাবলাম যে বা প্রেগনেন্সি তাই মার কাছে পাঠিয়ে দিল, পরে হলে চলে যাবে, দেখি যে সে নাকি আমার বোনকে নিবে না। তো এই আমার বোনের বাচ্চাটা হবার পর, মেয়েটা হবার পরে, যখন ওর জামাইকে কবর দেওয়া হলো, সে আসবে না। চাইবে না, সে মেয়েকে সে দেখবে না, সেটা বলা কোনো। আমার বোনের কি করে বাচ্চার প্রতি, আমার বোনের কোনো দরদ নাই। একদিন কি করলো ভাইয়া, আমার বোনের মেয়ে ওই ছোট্ট নয় 6 মাসের বাচ্চাটা আমার বোন রেখে চিটাগাং চুরি করে চলে আসে বাড়ির থেকে। আমি যখন চাকরি থেকে আসি, আমার বাসার একটা কলিকে আমাকে আসা বলতেছে যে ও আজকে তোমার বোনকে না আমি দেখছি। কই দেখছিলাম না আমার বোনকে? হ্যাঁ আমি দেখছি, করে শাড়ি পরা রিক্সায় করে আসতেছে, কই দিক দিয়ে আসতেছে? আরে কই আমার বাসাতে আসেনি? তো আমার একটা দুঃসম্পর্কের পরিচিত মামা আছে, মামার বাসা আমি চিনি, আমি জানি যে সে হয়তো মামার বাসায় আসছে। গেলাম মামার বাসায়, দেখি যে ভিতরের রুমে মামার পাশে বসে আছে, আমাকে দেখে কান্না করে দিছে। বোনকে যখন কান্না করে দিতে দেখলাম, ভাইয়া আর কিছু বলতে পারলাম না, বললাম যে তুই এখানে কেন, বাচ্চা কই? কয় বাবুকে রেখে আসছি। কার কাছে রেখে আসছো? কয় আম্মার কাছে। তুই 6 মাসের বাচ্চাকে কিভাবে হয় কি করবো? অভাবে অটনে আর সহ্য হয় না, ওকে তো ওকে পাহারা দিয়ে বসে থাকলে তো পেট চলে না। এইভাবে বলাতে আমার বাসায় আমার বোনকে নিয়ে আসলাম। বোনকে অনেক বুঝাইলাম, 2 দিন সময় দিলাম, বললাম কি শোন, তুই আবার যেভাবে হোক কষ্ট করে হলে তোর জামাই ঘরে ফিরে যা, বাচ্চাটাকে নিয়ে তোর একটা বাচ্চা আছে, চাকরি করিস না। না সে চাকরি করবে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে থাক, আমি তোকে চাকরি নিয়ে দিতে পারবো না, নিজে নিজে খুঁজে নিবি। আমি আমার বোনকে সেটা বললাম, অথচ ও আমার বড়, আমি ওর ছোট। এটা বলা তো ও রাজি হয়ে গেল। তারপরে 2 দিন পরে আমার বোনে চাকরিতে খুঁজতে বেরোয় গেল। বের হওয়াতে আমার বোনে একটা গার্মেন্টস, নাম ছিল ইউনিবুক টু, ওইটার মধ্যে আমার বোন চাকরি হয়ে যায়। চাকরি হয়ে যাওয়ার পরে এখন মাসে মাসে আমি আর আমার বোন ওই বাচ্চার জন্য দুধের দুধ কিনে পাঠাতাম। বাচ্চা ভাইয়া কি দুধ, ওই মাছ দুধ একটা আছে যে, যেটা প্যাকেট, ওই মাছ দুধের প্যাকেট গুলা, স্টাসিপ একটা প্যাকেট আছে লাগে, যে স্টাসিপের প্যাকেট মাসে 2-3-4-5 এরকম কিনে কিনে পাঠাই যেতাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, ওই মেয়েটাকে খাওয়ানোর জন্য আমার মার কাছে। তো 2-3 মাস পর আমার বোনেরও তেমন একটা ইয়ার দেখি যে না, ওই বাচ্চার প্রতি একটা বাচ্চার মা ও ধরনের কোনো ইয়া নাই, ওরও তো বয়স কম। আমার আমি যে দোকানটাতে বাকি খাইতাম সদাই, যে মুদির দোকান, সে মুদির দোকানদারের ভাগিনা ছিল, তার নাম রাশেদ। তো আমি ডেলি চাকরি থেকে আসার পথে ওই দোকানের সামনে দিয়ে যাইতাম আর আসতাম, আর ওই দোকানে মাঝে মধ্যে বাজারের জন্য যাইতে গেলে সে আমাকে দেখত। তো প্রতিদিন সে আমার দিকে তাকাই থাকতো,
মানে রাশেদ আপনাকে দেখতো?
দেখতো, তাকাই থাকতো। তো একদিন আমি তার দোকানে যাই, ওই মুদির দোকানে যাই, তো ওনার মামাকে পাইলাম না, ওনাকে পাইলাম। তখন জিজ্ঞেস করলাম আপনার মামা কই? তো মামা তো নাই, মামা বাহিরে। তো আপনি কে? কয় আমি ওনার ভাগিনা, আমি এখন থেকে আমি বসবো দোকানে।
মানে রাশেদ বলছে এটা?
হ্যাঁ রাশেদ আমাকে বলতেছে। তখন আমার সাথে পরিচয়, আমাকে জিজ্ঞেস করলো আমাদের বাড়ি কই, আমি বললাম কই কোন বিল্ডিং এ থাকেন। তখন আমি বললাম কই ওইটা তো আমার মামার বিল্ডিং, আমার চাস্ত মামার বিল্ডিং হলো। তো এর আগে নাকি আমার বোনের সাথে কখনো ওর সাথে পরিচয় হয়ে গেল ওই দোকানে, আমার আগে আমার বোনের সাথে পরিচয় হয়। তখন বললো যে কি ওটা কি আপনার বোন? আমার বোন আর আমি কিন্তু সেম চেহারা, আমি একটু কালো, আমার বোনটা ফর্সা, তো সেম চেহারা। তখন আমি বললাম সেদিন তো আপনাকে মনে দেখছিলাম, আমি সরি আপনি আমাকে দেখেন না, আমার আপাকে দেখছেন,
মানে ওই বাদলের ওয়াইফ যে ছিল আপনার বোন,
তাকে বলতেছে। তো বলাতে তো এই রাশেদ আমাকে এটা বলাতে, আমি বললাম যে না উনি ওটা আমার বড় বোন, আমি ওর ছোট, ওদও আচ্ছা আচ্ছা। সেটা বলার পরে ভাই আমার বোন কিছুদিন পর আমাদের বাসা থেকে কোন বান্ধবীর ফান্দে পড়ে আমার কাছ থেকে চলে যায়, বান্ধবীর সাথে থাকবে আমার সাথে
থাকবে না, আচ্ছা
চলে যায় গেল। এরপরে বাড়িতে বাবুর খবর নেয় কিনা নেয় আমি না আমি জানি না, কিন্তু প্রতি মাসে আমি 1,000 টাকা করে দিতেছি বাড়িতে, 500 টাকা বাবুর দুধের জন্য আর 500 টাকা মা ভাইয়ের জন্য দিতেছি আমি। এরপরে আমার উপরে সাংসারিক সব চাপ চলে আসে, বাচ্চাটাকে সে দেখে না, এই বাচ্চাটার জন্য আমার অনেক ওর প্রতি ওর সাথে আমার অনেক লড়াই হয়, সে দেখবে না, সে জামাই বাড়িতে যাবে না। আমি অনেক চেষ্টা করলাম যে তাকে জামাই বাড়িতে দেওয়ার জন্য, বলবে না আমি ওখানে যাবো না। সে করতে করতে ভাইয়া আবার 3-4 মাস পরে বোন তো আমি, সবাই আমাকে এক একজন এক একটা বলতেছে তোমার বোনকে ওইখানে দেখতেছি ওইখানে দেখতেছি, আমি আমার বোনকে আবার খুঁজে বুঝাই আমার বাসায় আমার 3-4 মাস পরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে হঠাৎ করে রাশেদ উদাও, কোথায় জানি উদাও, রাশেদ আর তার মামার দোকানে রাশেদকে দেখি না। আমিও তেমন একটা ওকে পছন্দ করতাম না, কারণ ও রাস্তা রাস্তা দেখতাম যে মেয়েদের সাথে আড্ডা দিত, এদিকে গেলেও মেয়ে ওদিকে গেলেও মেয়ে, আমার বোনের সাথে খুব একটা ক্লোজ কিন্তু আমার সাথে ক্লোজ ছিল না, আমি দেখতে পারতাম না। তো প্রায় 4 মাস পরে 2002 সালে কথা, আমি যাচ্ছি সন্ধ্যাবেলায় 6:30 বেরিস্টার কলেজের মেইন রোডে যাব, ও ব্ল্যাক শর্ট ছিল ওর পরনে, একটা গেঞ্জি, একটা শার্ট পরনো, হাতে কতগুলো বিয়ের কার্ড।
বিয়ের কার্ড?
হ্যাঁ, বিয়ের কার্ড। আমাকে সামনে দেখা, হঠাৎ করে আমাকে দাঁড় করে ফেললো, আমাকে বললো, হেই স্বপ্না, আমার মা বাবা আমার নিকনেম দিয়ে গেছিলেন স্বপ্না।
স্বপ্না? আচ্ছা।
হেই স্বপ্না। আমি বললাম যে হাই রে, আপনি কেমন আছেন? কই আপনি? বলো যে আমি তো বাড়ি চলে গেছি। আপনাদের বাড়ি কই? কই আমাদের বাড়ি মাইসপাড়া। আমাদের বাড়ি মাইসপাড়া। তো আমি বললাম যে মাইসপাড়া কোথায়? কোথায় এদিক দিয়ে মাইসপাড়া চিনো না? আমি বলছি জি না, আমি মাইসপাড়া চিনি না। কই আমি দোকান দিয়েছি, আমি মেডিসিন দোকান দিয়েছি, আমি ওখানে চলে গেছি, এখানে আসি না। আমাকে একটা হাতে কার্ড দিল, কই আমার আমার বোন, আমার ছোট যেটা রিফা, এটা বিয়ে অবশ্যই আসবে, তোমার বোনকেও বলেছি। কেন আমরা আমার বোনকে কখন পাইলেন? তোমার বোনের সাথে আমার যোগাযোগ আছে তো।
আচ্ছা আচ্ছা।
তোমার বোন আমার কাছে আসে তো কখন কখন, আমার আপা নাকি ওর কাছে যাইতো। ওই আমার আসার ক্ষেত্রে কি করছে, একদিন ও আমাদের বাসায় দুটো বন্ধু নিয়ে আমাদের বাসায় বেড়াতে আসে, আসে দেখলাম আমি আমার বোন আমার নিচের নিচতলায়, আমার বোন বান্ধবী ছিল ডালিয়া নাম, বরিশালে মেয়ে ছিলেন, ওদের সাথে আমার একটু ভালো বোন তো। তো আমি চাকরি করি ওখানে আড্ডা, আমার ওখানে আড্ডা, আমি ওখানে গেলাম, দেখলো উঠে বাসায় আসলাম, দেখি যে রাশে তার সাথে দুই বন্ধুকে বসে বসে ল্যাপটপ ল্যাপটপ আমাদের ঘরে বসা দেখতেছি, টিভি দেখে হা হা করে হাসতেছে। আমার আফাকে দেখলাম চা টা বানাই দিতেছে। আমার আফাকে আমি নিচে একটু করে ডেকে বললাম যে এগুলো কি, একে এখানে আসতে দিচ্ছিস কেন? তখন আমাকে বললো যে দূর কথা বলিস না, এরা চলে যাবে, এখন বেশি থাকবে না। এই কথাটা বলার পরে ও মা ও আসছে সাতটায়, গেছে রাতের বারোটায়। তারপরে যাই একদিন পর পর চলে আসতো, একদিন পর পর চলে আসতো। একদিন আসছে রাশেদ আমাকে বলে খুঁজছিল, আমার বোন বলতেছে স্বপ্না কই? আমার বোনের নাম আবার বলবো না, যার নাম
ছিল
আমার বোনের, আমার নামের সাথে মিলিত। তখন বলতেছে যে কি স্বপ্না কই? আমার বোন বলতো সাদে, আর ওই কই হবে সাদে আর কি। তো রাশেদ দেখলাম যে ছাদে উঠে গেল, তখন আমাকে বললো যে হ্যাঁ হে স্বপ্না। আমি যে কিরে, পিছন থেকে আমরা আদিকে সালাম দিলাম, বললো মৌ সালামটা নিল, নেওয়ার পরে ওর একটা সাথে দেখলাম যে একটা কোন একটা নাকি চাষপুর না না খালো ফুফাতো ভাই নাম ছিল খোকন, তো ওটাকে দেখলাম সাথে দাঁড়ালো। তখন আমাকে বলতেছে আমি প্রতিদিন তোমাদের বাসায় আসি কিন্তু তোমাকে দেখি না, তুমি থাকো না কেন? আমি বললাম যে আপনি তো আমার কাছে আসেন না, আপনি তো আসেন আমার আপার কাছে, তো আপা তো আছে আমার, তো আমাকে তো আর লাগতেছে না। ও তুমি জানলা কিভাবে যে আমি তোমার আপার কাছে আসি? আমাকে বলেছে দেখো, আমি আমি বললাম তো আপনি তো আমার বন্ধু না, আপনি তো আমার আপার বন্ধু, তাই আমি আপনার আপার বন্ধু, আমি সবার বন্ধু, আমাকে বলে এটা বলার পরে গেল। সে এভাবে যাওয়ার পরে ভাইয়া 2002 এর লাস্টে তার মামা ছোট মামার বিয়ে, রাশেদের ছোট মামার বিয়ে। আমরা যেহেতু ওদের দোকানে, ওর 5 নম্বর মামার দোকানে যেহেতু আমরা সদাই বাকি খাইতাম, সেই জন্য আমাদের বাসার সব রুমমেট মেয়েদেরকে ইনভাইট করে, কেনে দাওয়াত করে।
আচ্ছা।
দাওয়াত যেহেতু করে, আমরা কি করি, আমার ভাইয়া একটা ছোট থেকে আমার একটা অভ্যাস ছিল যে বিয়েতে গেলে আমি গায়ে হলুদতে যাই, বিয়েতে যাই না। আমার গায়ে হলুদতে বেশি পছন্দ, আমার এটা একটু বেশি পছন্দ। তা আমি বললাম যে আমার আপাকে বললাম যে আমি রিয়েলি আমি যাবো রে, আমাকে বলো যে ওখানে কেমনে যাবে, কতগুলো মানুষ কোনো পয়সাওয়ালারা আসবে রে, এই সেই বলে আমাকে। আমরা আমরা গরিব হয়েছি কি হয়েছে, আমি বিয়ে দেখবো গায়ে হলুদ দেখবো চলে আসবো।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আজকে সাইমার জীবনের যে গল্প এখানে প্রচার করা হচ্ছে, ঢাকা চট্টগ্রাম এবং কক্সবাজার সহ তার আশেপাশের এলাকার অসংখ্য অসংখ্য বন্ধু এই গল্পটা শুনছেন হ্যালো 8920-র। আজকের এই জীবনের গল্প শুধু একটা কথাই বলতে পারে, যে কথাটা আমি হরহামেশা মাঝে মাঝে জীবনের গল্পগুলোতে বলি, সবার টনক নড়িয়ে দেবে। ইভেন ইউ ক্যান থিঙ্ক, ইভেন ইউ ক্যান ইমাজিন যে গল্পটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে। আমরা 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব, 4 মিনিট পর আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আর এই বন্ধুটিকে যদি আপনি দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আরো একবার বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস, ওখানে এনাদের একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন। ফিরছি ঠিক 4 মিনিট পর।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. ABC Radio 89.2 FM. Close up presents Hello 8920. Close up. The closer, the better.
4 মিনিট বিরতির পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে এখানে সাইমা তার জীবনের গল্প বলতে এসছে, সেই শুধু চিটাগাং থেকে, যদিও তার পৈতৃক ভিটা হচ্ছে কক্সবাজারে। এবং তার যে জীবনের গল্প সেটা অত্যন্ত হৃদয়ে ছোঁয়া একটি জীবনের গল্প আমি জানি বলে আপনাদেরকে বলছি এবং লাখো জনতাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই জীবনের গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য। এটা শুধু নিদারুণ একটি কষ্টের অতীত কিংবা শৈশব নয়, এই জীবনের গল্পটি অনেক শিক্ষণীয় একটি জীবনের গল্প। প্রিয় শ্রোতা, আমরা তার কাছে ফিরতে চাই, তাকে দেখার জন্য, তাকে কোনো প্রশ্ন করার জন্য, তার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য আপনারা চলে আসবেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আরো একবার বলছি www.facebook.com/kibriya.rj kebriya.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে। প্লিজ লাইক দিস পেজ। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার বাকি অনুষ্ঠানগুলো যেগুলো আছে আমি যে রেডিওতে করছি সেগুলোরও মেম্বার সহ এই অনুষ্ঠানটির মেম্বার হয়ে যাবেন। ইভেন ইউ ক্যান কানেক্ট উইথ মি, আপনি চাইলে এই এই পেজের মাধ্যমে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন, আমাকে ইনবক্স করলে ওখানেও আপনারা চাইলে স্টোরি বলতে পারেন। ওকে সাইম, আপনার কাছে আবারও ফিরছি। জি শুনি, তারপর
তো আমরা গাইহুলুতে কেকি শাড়ি পরবো, এটা ম্যানেজমেন্ট করতে গিয়ে আমার আফা বান্ধবী একটা বাসায় নিয়ে যায় আমাকে।
আচ্ছা,
বাসায় নিয়ে যাওয়াতে এখানে দেখতে কিছুটা কাছাকাছি রাস্তার দোকান, আমাকে বলো যে এদিক দিয়ে যাবি, আমি যে কই এখানে রাশেদের দোকান, কোন রাশেদ? বলে যে ওই রাশেদ সাহেদের মামা, এই সাহেদের বাগিনার দোকান। তো বলে যে তুই কিভাবে চিনস? আরে আইনা, আমি বাইয়া দেখতেছি আমার বোন আমাকে ওর দোকানে ঢুকাই দিল, ও সহ রাশেদের দোকানে, রাশেদের মেডিসিন দোকান পিছনে কেবিন আছে, ডাক্তারের কেবিন যেটা আছে ওখানে বেড আছে, আমাদেরকে বসালো দুটো বন্ধু সহ, আমাদেরকে স্প্রাইট আইন দিল মনে হয় সম্ভবত দিল, খাইলাম। আমার আফাকে আমি প্রশ্ন করলাম তুই কেন আসছিস কখন, আমার আফা আমাকে বলতেছে না, কিন্তু ওর একটা বন্ধু বলে যে আমার আফা নাকি সবসময় এখানে যায় রাশেদের দোকানে, সবসময় আমার আফা যায়, এটা বলে। রাশেদের সাথে কোন দুষ্টামি টুষ্টামি করলাম, ওই দিনের পর থেকে রাশেদের সাথে আমি একটু ক্লোজ হয়ে যাই, কেমন একটা জানি প্রতি আমার
একটু অন্তরঙ্গ আড্ডা দেওয়ার পর একটু দুর্বলতা
তৈরি হয়। দুই দিন পরে তাদের গাইহুলুতে গেলাম, সবাই শাড়ি পরলাম, আমি শাড়ি পরলাম, শাড়ি পরাতে ওর মামার ওইখানে বিরাট এক প্যাকেজ অনুষ্ঠান করে, যেটা গ্রামের মানুষরা অধিকাংশ মানুষেরা প্যাকেজ করে, যে নাচে নাচ দাস গান বেশি
এগুলো করে,
হ্যাঁ পছন্দ করে প্যাকেজ করলো। ওখানে ভাইয়া প্যাকেজের মেয়েরা নাচতেছিল, যেটা আমার জীবনে প্রথম ফার্স্ট টাইম প্যাকেজের মেয়েরা নাচতেছিল, নাচতে নাচতে একটা গানের মধ্যে প্যাকেজের মেয়েদের সাথে আমিও স্টেজে উঠে যাই, নাচতে নাচতে আমি উঠে যাই, আমি প্যাকেজের মেয়েদের সাথে নাচি। তখন রাশেদে দূরের থেকে তাকে থাকে আমাকে, রাশেদ আমাকে ইশারা দিয়া মানে হাতের আঙ্গুলি ইশারা দিয়া বলতেছে যে
নামো,
নেমে গেলাম। তারপরের দিন ভাইয়া বৃহস্পতিবার রাত ছিল, শুক্রবার দিন ছিল, শুক্রবার আমার আফার ডিউটি খোলা ছিল, আমার বন্ধ ছিল, তার মা আমার বাড়ি থেকে দুটো বাচ্চা ছোট ছোট বাচ্চা আসছে, তার সম্ভবত রাশেদের মামতো ভাই বোন হবে আসছে, বলে যে আপনাদের মধ্যে আমার আফার নাম বলছে, আপনাদের মধ্যে এই নাম কার? আমি বলি যে তো আমার আফার নাম, ওনাকে আমাদের বাসা যেতে বলছে। আমি বললাম যে যাও, উনি তো চাকরিতে, উনি আসলে আমি বলবো না উনি যাবে। আমার আপা আসতে আমি আপা বললাম যে আপা তোরে না জসিম মারের বাড়ির মধ্যে যাইতে বলছে, জসিম বলতাম ওর মামার নাম জসিম ছিল, জসিমদের বাড়িতে তোকে যাইতে বলছে। হয় কেন? আমি তো যেটা আমি তো জানি না, ওইখানে নাকি আমার আপা গেছে, আমার আপা যেহেতু ডাকছে, আমার আপা বলছে ভাবছে অন্য কিছু কিছু নিয়ে ডাকছে, ওখানে যখন গেছে নাকি 12-14 জন মহিলা আমার আপাকে প্রচুর বেজ্জতি করছে, অসম্মানি করছে। ওখানে একটা ভাইয়া কথা বলেছে যে বলছে যে নাকি আমার মানে আমার কয় ওরা নামটা বলতে চায় না, আমার কথাই বলছে কিন্তু নামটা বলে ফেলছে আমার আপার, বুঝছেন? বলছে নাকি 5 জন ছেলে নাকি মিলে রাশেদ সহ 5 জন মিলে, রাশেদের আম্মা ছিল, রাশেদের 2 বোন ছিল, রাশেদের মামিরা ছিল, সবাই মিলে বলছে কি 5 জন ছেলে মিলে আমার আমি একজনকে ওরা
বুঝতে পেরেছি আমরা, আমার মনে হয় আপনি সামনে থেকে যেতে পারেন। ওকে,
হ্যাঁ এটা করছে, করার পরে পুরো এলাকা আমার বোনকে যে বেজ্জতি, আমার বোনকে ঝাড়ু দিয়ে মারলো, ওরা ইয়ে দিয়ে মারলো ভাই, ওই ওদের বাসার থেকে এসে আমার বোন আমাকে যে মারা মারে, এত মাইট দিছে আমাকে বলার বাইরে, আমি শুধু একটাই বলতেছি কেন মারতেছি আমাকে এটা বল না, কেন মারতেছি সেসব বল না, আমাকে বলতেছি তুই এটা করতে গেলি কেন? আমি বললাম আমি কি করলাম, তুই আমার বল না তুই আমার মারতেছিস কেন? তারপর থেকে ভাই আমি আর রুম থেকে বেরোতে পারি না, রুম হাঁটি যাইলে রাস্তা দিয়ে বলে যে কি ছেলের এলাকার ছেলেগুলো সব আমার ফ্রেন্ড হয়ে গেলো না, মেয়েরাও ফ্রেন্ড হয়ে গেলো না, ছেলে আমার এলাকার ফ্রেন্ড গুলো বলে কি আমরা কিন্তু কোন দিকে কম ছিলাম না রে, তো ভাই আর বেরোতে পারতাম না। আমাদেরকে কি করলো, দিনে দিনে বাসা ছাড়তে বলো এখান থেকে, 2 দিনের মধ্যে বাসা ছাড়ে দিত ওর মা ওর বোনেরা, ওর মামারা মিলে এত ক্ষমতাশীল, 2 দিনের মধ্যে আমার নামে মিথ্যা অপবাদ তুললো এবং আমাকে 2 দিনের মধ্যে বাসা ছেড়ে দিতে বললো। বাসা ছেড়ে দিতে বলাতে আমরা কি করবো, 2 দিনের মধ্যে বাসা কই পাবো খুঁজতে, এখন আমার রুমমেট মেয়েগুলো সবগুলোই আবার বিপদে পড়ে গেল না আমার জন্য, এখন বাসা খুঁজা খুঁজে ওরা তো রুমমেট মেয়েগুলো তো আমাদের সাথে লেগে গেলো, আমার আফার সাথে তোরা 2 বোনের জন্য আজকে অবস্থা, আমাদের সবাই বাসা ছাড়তে হচ্ছে বদনাম, আমরা রুমের মেয়েগুলো কলঙ্কিত। এই বলাতে বাসা পাইলাম কোথায়, চারতলাতে ওর মামার বাড়ির গেটের সামনে,
মানে রাশেদের মামার বাড়ির
গেটের সামনে পাইলাম, বাহার বিল্ডিং বলা হইতো, নামটা ছিল বাহার বিল্ডিং, ওখানে পাইলাম চার তলায়।
প্রিয় শ্রোতা, আমরা এখানে ছোট্ট একটা কথা বলতে চাই আপনাদেরকে। আমরা ছোট্ট একটা ভিডিও লিংক আমরা দিয়ে দিয়েছি ফেসবুকে, এই যে কথাগুলো ভদ্রমহিলা বলছিলেন এই কথাগুলোর উপরে আপনি একটা ভিডিও লিংক পাবেন, এবং এখানে এই ভিডিওতে এই ভদ্রমহিলা ছাড়াও মানে সাইমা ছাড়াও আরো একজন ছোট্ট একটা মেয়েকে দেখা যাবে, সে গল্পের প্রসঙ্গে হয়তো বা আসো তুমি আমার পাশে একটু, তোমার নাম একটু বলো। রাফিয়া হচ্ছে নাম, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এবং ওকে ওর গল্পের ঘটনাটা আসলে কি সেটা আমরা ওয়াসি স্টুডিওতে সেটা আমরা বের করবো, ঠিক আছে? তো ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে সবাই চলে যাবেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে, এন্ড প্লিজ লাইক দিস পেজ। ওকে, হ্যাঁ বলুন। তারপর
আমরা বাসা তো নিলাম আমাদের পাশে, এখন আমার আমার পেছনে ওর মামারা, ওর মা, তার সাথে মা মানুষ লাগিয়ে দিল। আমি কই যাইতেছি, কি করতেছি, কার সাথে কথা বলতেছি, আমি কোথাও বেরোতে পারতেছি না, এখন আমি গর্ভবতী, আমি কোনো জব করতে পারতেছি না, পারতেছি স্কুলে যাইতে, কি করবো ভাইয়া? এখন আমি আমার একটা বন্ধু ছিল, নাম ছিল আকাশ, রাশেদকে চিনে, রাশেদের দোকানের পাশে তার বাসা ছিল, আমি তার দিয়ে রাশেদের কাছে খবরটা পাঠাইলাম, বললাম যে আকাশ তুই রাশেদকে বলবি যে আমার কি এমন অপরাধ ছিল যে অপরাধের সাজাতে সে এভাবে করে দিল। ও এসে কিছু একটা বলতে পারতো, ওর যদি কোনো কিছু বলার থাকতো ও এসে বলতে পারতো, ওর মা বোন কে এভাবে লাগাই দিল কেন, মামিদেরকে লাগাই দিল, ওর সাথে আমার যেটাই হলো না, আজকে আমার দুনিয়ার কাছে আমি একটা কলঙ্কি নিমে, আমাকে পাঁচজনে এটা করছে সবাই। আমি ওর ওর সাথে তখন কি করলো যাইয়া বলো কত, ও রাশেদ নাকি রাশেদকে যখন গিয়ে বলতো স্যার স্বপ্ন তোকে ইয়াটা বললো, এটা বলার পরে যখন রাশেদ শুনলো, রাশেদ বলে তো এটা তো আমি জানি না, রাশেদ কি করলো আকাশ আকাশের মাধ্যমে আমাকে একটা ভিজিটিং কার্ড পাঠালো, বলছে যে এই নাম্বারে আমার দোকানে এই দোকানে ফোন দিতে বললে আমাকে ডাকি দিবে। আমি ফোন দিলাম, আমি বললাম যে আমাকে বললাম আমি ডাক্তার পাশে যে ডাক্তার আছেন রাশেদ ওনাকে একটু ডেকে দেন, ডেকে দেওয়ার পরে সে ডেকে দিল। আমি বললাম যে আমি আপনার সাথে দেখা করতে চাই এবং আমি আপনার সাথে আমার অনেক কথা আছে, এগুলো মোবাইলে বলা যাবে না। হ্যাঁ আমি আপনার সাথে দেখা করতে চাই, আপনার সাথে মোবাইলে আমি কথাগুলো বলতে পারবো না, আমি কাঁদতেছি আর বলতেছি। তো বলে যে আচ্ছা ঠিক আছে, ওই তুমি সালকোলা ক্রসিং এ দাঁড়াইও সাতটা সাড়ে সাতটার দিকে, আমি ওখানে আসবো। তো ভাই আমি সলকোলা ক্রসিংয়ে গেলাম, সলকোলা ক্রসিংটা হচ্ছে যে তাদের বাড়ির থেকে রাস্তা দিয়ে বের হওয়ার সময় আমাদের থেকে দূরে কিন্তু তাদের থেকে কাছে, আবার তার মামার বাড়ির পিছন দিয়া এ আমাকে ওদিক দিয়ে যাইতে বললো। তো কিন্তু আমাদের সোজা রাস্তা দিয়ে কিন্তু ওদের বাড়িঘর কাছে, কিন্তু ওই যে ক্রসিং বলতেছে ওদিক দিয়ে কিন্তু একটু ঘুরতি আর কি, ওই দিক দিয়ে আমাকে হেঁটে হেঁটে কথাগুলো বলার জন্য। এখন কি করলো সে আমার সাথে কথাগুলো বলতে 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 হেঁটে 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 গেলাম কই আমার বাসার একদম ওর মামার বাড়ির পিছন দিয়া, ও আমার ওখান থেকে ওদিক দিয়ে কবরস্থান দিয়ে ড্রপ করে দিবে, কথা আছে ঠিক আছে তুমি চিন্তা করিও না এটা আমি দেখবো, সে আমাকে এটা বলে। এটা বলার পরে আমি ভাই আর ওকে কিছু বললাম না, আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে, তিন দিন পরে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবো, আমি আজকে ব্যাগ নিয়ে দেখতেছি ও আমাদের ওয়েটিং করতেছে। আচ্ছা আমার সাথে গেল
মানে রাশেদ গেল আপনাদের ওখানে?
একটা চেয়ার ছিল না, আমাদের ঘরে ভাঙ্গা একটা আপনার পালং, তো আমার ভাই যেটা ছোট ওইটা রাতে ঘুমাবে, আমাদের ঘরে একটা রুম যেহেতু বাড়া থাকি একটা রুম, আমার ভাই মেজটা, আমি, আমার বোনের মেয়ে, আমরা কাড়ে রাশেদ দেখে একসাথে দিয়ে দিল আমাদেরকে রাশেদ, তবে আমি অনেক দূরত্বে, আমি অনেক দূরত্বে রাশেদের থেকে, তো আমার বোনের মেয়েটা কাঁদতেছিল, ওর প্রচুর জ্বর ছিল তখন, আমাকে ছাড়াও থাকতেছে না আর ওকে নিচেও রাখা যাচ্ছে না শীতকালে দিক, অ্যাডজাস্ট করে আমরা মানে অ্যাডজাস্ট করে এভাবে ছিলাম রাত্রে, রাত্রে থাকার পরে এখন আমার বোনের মেয়েটা ওই রাত যখন হয়ে গেল তখন রাশেদের গায়ের উপরে পা তুলে দিল, ছোট মেয়ে পা তুলে দিল, এখন রাশেদ আবার আমি তখন থেকে জানলাম ওর গায়ের উপরে কেউ পা দিলে ঘুম হয় না, উঠে গেছো, উঠে গেল, তখন আমি কি করলাম এখন রাশেদের পাশে তো আমার বোনের মেয়েকে রাখা যাচ্ছে না, আমি এখান থেকে নিয়ে ফেললাম, নিয়ে ফেলার পরে আমি আমার বোনের মেয়েকে এক সাইড করে আমার ভাই রিপন ও রাশেদ ওই সাইডে, রাশেদ মাঝখানে, আমার বোনের মেয়ে যে জায়গায় পজিশনে ছিল ওই জায়গা, ওই জায়গাটা আমি গেলাম, আমার বোনের মেয়েকে এক সাইডে নিয়ে আসলাম।
আচ্ছা
তা এখানে নিয়ে আসার পরে ভাইয়া রাশেদ আমাকে ওই জিনিসটার মধ্যে ওইটা নাই, তো আমার আমার একটা অভ্যাস ভাইয়া এখনো পচা অভ্যাস যে আমার পাশে কেউ থাকলে আমাকে যাচ্ছে চার পা ধরে আমার পা তুলে দিয়ে ঘুমানোর, আমার এটা মানে এটা বাজে অভ্যাস, আমি কোন সময় নাকি তার মানে আর মধ্যে পায়ের মধ্যে আমার নাকি পা তুলে দিয়ে দিছি, এখন ও বলে নাটতে পারতেছে না চাটতে পারতেছে না, মানে ওর এক ধরনের একটা ইয়ে হচ্ছিল, যাক সারা রাত বলে ঘুমাই নাই, সকালে উঠছে ঘুম থেকে উঠে দেখতেছে চোখ টোক লাল, তো আমি বললাম যে কি রে আপনি ঘুমান নাই রাত্রে, আপনি এই অবস্থা কেন? তো আমার বলতেছে কয় কালকে এগুলা কাজ করলা? আমি বললাম কি? কয় আমারে তুমি ঠিক চাপি ধরছো। তো আমি বললাম তো কই আমি আপনার চাপি ধরলাম? কয় না তুমি চাপি ধরছিলা। আচ্ছা যাই হোক গেল ভাইয়া, তারপরে ওইখান থেকে আমাদের বাড়িতে যখন ও হাঁটে চলে ঘুরে ওই ওই পর্যায় থেকে ওর প্রতি আমার একটু একটু দুর্বলতা প্রকাশ হয়ে যায়, একটু একটু আমি ওর প্রতি কেমন জানি দুর্বলতা হয়ে যাচ্ছি। তারপরে সেকেন্ড টাইম ও দুজনের পরে এসেছে রাত্রে, মানে কি অবস্থা করতেছে যেটা আমি আপনাকে বুঝাইতে পারতেছি না, আপনি বুঝতেছেন হয়তো কি অবস্থা করতেছে। সে পাশে ভাইয়া আমি আমার তখন বয়স আমার 16 রানী চলে, সে অবস্থার মধ্যে ওই আমাদের বাড়িতে আমাকে
মানে আপনাদের মধ্যে এক ধরনের অনৈতিক সম্পর্ক হয়ে যায়।
হ্যাঁ এখানে হয়ে যায়।
ওকে
হয়ে যাওয়ার পরে আমাদের বাড়িতে ফার্স্ট টাইম, তারপরে বিকালে কিন্তু সেটা চলে আসি। তারপরে আমি যখন ভাই এখানে আসি আমি দুদিন ওর সাথে ছিলাম, আমি ওর প্রতি একটা আপিষ্ট হয়ে যাই যে ওকে ছাড়া আমার আর ঘুম হয় না। দুই রাত ওর সাথে ছিলাম আমি, ওর সাথে দিলছে ওকে ছাড়া আমার ঘুম হয় না। তখন আমি ওর মানে বিরক্ত করা, ওর আমি যেমন মেসেজ করা মানুষের মাধ্যমে মেসেজ দেওয়া চিঠি দেওয়া
মানে দুজন দুজনকে আপনারা
ইয়া করা শুরু করে দিলাম ওর সেম টু। এরপরে ভাইয়া দুই মাস তিন মাস ওর দুই এক দেড় মাস ওর কোনো
বাড়িতে,
হ্যাঁ আমি ওই সময়টা বাড়িতে ও না ওর সাথে আবার চলে আসি আমি।
আচ্ছা
আবার চলে আসি, তারপর ভাইয়া আমি ওর সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ নাই দুই এক মাস। দুই এক মাস যখন ভাইয়া ভাইয়া আমি বিরক্ত হই নাই তারপর মাসে,
মানে আপনি কি কনসিভ করে ফেললেন?
একবারে কনসিভ করে ফেলছি আমি, জানি না কিন্তু কনসিভ আমার 16 বছর বয়সে।
আপনি জানেন না বিষয়টা কি?
না আমি তো জানি না, আমি আমার আশা কেমনে ভেঙে বলে ফেলছি যে ওর সাথে ছিলাম এটা বলি নাই।
আচ্ছা
আমি বলছি যে আপা আমি এরকম এরকম হচ্ছি না কেন? তো ও বুঝতে পারছে রাশেদের সাথেই। তখন আমি এখন কি করব, আমার তো কোনো রাস্তা নেই। রাশেদ একদিন ও মোবাইল কিনে বলে ভাইয়া মোবাইল কিনে রাখ। তখন আমাকে বলতেছে সবাই আমাকে ফোন দেয়, তুমি আমার ফোন দিলা না, আমি এখান থেকে ফোন দিলাম। ফোন দিয়ে বলতেছি যে কি আমি শুধু একে একটা কথা আমি কাঁদতেছি আর একটা কথা বলছি শুধু আমি এই মাসে হই নাই। এ বলতেছে কি বলো এখন আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে শুক্রবার তুমি বেশপিং এদের একটা শপিং মহলের নাম হচ্ছে বেশপিং, বেশপিং এর সামনে তুমি দাঁড়াইও, এটি ইপিজেড এর চিটাগাঙ্গি পতেঙ্গা যেটা ইপিজেড আছে ইপিজেড এর মুখে এখানে বেশপিং এর সামনে দাঁড়াইও শুক্রবারে। দাঁড়ালাম, ও আসবে দুইটা আড়াইটা আড়াইটা তিনটা চারটা, ও আসলো না আসলো না। আমি বাসা খুব মলিন হয়ে ফিরে আমি বললাম সে মনে হয় এর তো মনে হয় শেষ আর আসলো না। মনটা কারো খুব কান্না করতেছি কি করবো, ওইদিকে বোনও নারা বাসার সামনে মেয়েদের সামনে কিছু বলতে পারতেছে না। তারপরের দিন ভাইয়া ও আমার কাছে একটা চিঠি পাঠাইছে, তুমি এক কাজ করো আগামীকালকে আমাদের এখানে কলসির দিঘির পার, মানে কলসির দিঘির পার একটা ওদের একটা এলাকা, সে কলসির দিঘির পারের গলির মুখ দিয়ে তুমি লাস্টে যাইয়া মানে দাঁড়াইও, আমি ওখানে ওদিক দিয়ে আমাদের বাড়ি দিয়ে আসবো। আমি ভাইয়া গেলাম, আমাকে নিয়ে গেল কোথায় একটা নাসমা বেগম, একটা যেটা সম্ভবত ইয়া করে আর কি আবর্ষণ করাই, আমাকে ওনার কাছে নিয়ে গেল। নাসমা যখন আসছে বাসায় বাস বেরিয়ে গেল গা, নাসমা ভাই আমাকে মানে আবর্ষণটা করাইলো, আমি চিল্লাইতেছি কাঁদতেছি।
মানে আপনি যখন আবর্ষণটা হচ্ছে তার আগ পর্যন্ত আপনি জানেন না যে এটা কি হচ্ছে?
এটা কি হচ্ছে আমি জানতেছি না, যখন আমাকে আবর্ষণ করাচ্ছে তখন আমি চিল্লাইতেছি আর চিল্লাইতেছি কাঁদতেছি। তখন আসাতে আমাকে এখান থেকে নিয়ে গেল, ওষুধপত্র নিয়ে দিল, নিয়ে গিয়ে আমি বাসায় গেলাম, বাসায় গিয়ে ওষুধপত্র খেলাম, গেল। যাওয়ার পর আসে তো আর কোনো ভাইয়া দেখা,
আপনার ফ্যামিলির লোকজন জানলো যে আপনি আপনার বোন জানলো?
শুধু আমার বোন জানছে যে আমি কনসিভ করছিলাম সেটা, আর এটা করছি যে হয়তো আমার বোনের বুঝতে পারছে কিন্তু আর কেউ জানতো না। তো গেল, এখন রাশেদের প্রতি আমি এক ধরনের আবেগময় হয়ে গেলাম, এটার পর থেকে আরো বেশি হয়ে গেছি, মানে এমন অবস্থায় গেছে যে রাশেদকে আমি না দেখলে মানে বাঁচবো না আমি মরে যাবো। কিন্তু ও আমার খবর রাখে কিন্তু কম, আগে যেভাবে রাখতো তেমন একটা না। এরকম করতে করতে ভাইয়া আমাদের প্রায় 2003 পাড়ি দিলাম, প্রায় ঘটনা বড় হয়ে গেল। রাশেদকেও ফ্যামিলি থেকে খুব চাপাচাপি, আমার ব্যাপারটা নিয়ে ও রাশেদের ফ্যামিলি জানে, রাশেদের সাথে আমার সম্পর্ক আছে এটা নিয়ে খুব জানাজানি, ওর এলাকাবাসী ওর মামারা সবাই জানাজানি হয়ে গেলো। ওদের মামাদের দোকান থেকে আমাদের খাওয়া দাওয়া বন্ধ, ওদের সাথে গাড়ি চলাফেরা বন্ধ। ওইখান থেকে ও বেরিস্টার কলেজ এলাকা থেকে আমার আপা বাসা চালিত হলো বাধ্যতামূলক, বাসা চারি দিয়া আসলাম কোথায়। এদের একটা এখানে বলা হয় এক একটা নাম ঠিক আছে, মাইলের মাথা বলা হয়, দুই নম্বর মাইলের মাথা গুলি, ওইখানে আসলাম, বাসা নিল আমার আপা। আমি চাইছিলাম যে রাশেদের লাইফের থেকে আমি আউট হয়ে যাবো, আমার যখন এই জীবনে একটা একটা ঘটনা ঘটতেছে রাশেদ থেকে রাশেদকে আমি ভুলে যাবো। ভাই আমি দুই মাস পর্যন্ত আমি রাশেদের চেহারাও দেখি নাই, কেমনে কেমনে ভাই ও আমার বাসা খুঁজে বাইর করে ফেলে। একদিন আমি চাকরি থেকে আসছি, আমার একটা পাশে খালা ছিল, আমারে বলে করে মারে তোরা একটা ছেলে খুঁজতে আসছিল একটা ছেলে আর একটা ছেলে লড়ে ছেলে লইয়া। আমি কে? ও বলতে পারিনি, ও বলছে আবার আসবে। আমি এসে ফ্রেশ ট্রেশ হইয়া আমার একটা আমাদের কক্সবাজার লাইনের মেয়েদের একটা থামি পরে, বার্মিজ থামি গুলো আছে না, থামি পরে আমিও থামি গুলা পড়তাম, আমার আফও পড়তো। আমরা যখন বাসায় আসতাম ভাইয়া তখন আমরা কিন্তু থামি পড়তাম, তো ভাইয়া আমি ফ্রেশ ট্রেশ হইয়া আমার পরনে থামি, ওই যেভাবে চাকমা মেয়েরা যেভাবে পরে আর কি সেম এইভাবে আমার পড়া। ওরা তো ব্লাউজ পরে, আমরা কিন্তু লম্বা করে করে নিমাই সেলাই করে করি, পটুয়া সেলাই করে ফুরি। আমি থামি পড়ানো, হঠাৎ করে রাশে আমার গলা দেওয়া যায়, ছবিটা আমি আনছি, গলা চেন পরা, লম্বা হাতা ফুটুয়া পরা, মাইকেল জ্যাকসনের মতো মাইকেল টাইকেল বলতেছে আমাকে, হেসে আমার দরজা দরজা টোকা দিছে, খুলছে সাথে সাথে হাসি দিয়ে ফকফকা হাসি দিছে, হেসে দিয়ে বলতেছে কেমন, হে হে কেমন আছো আমাকে বলতেছে। আমি বললাম যে হ্যাঁ ভালো। এখন তো নাচতে তো বলতে পারতেছে না, আর একটা যেহেতু আমাদের বাসায় গেছে আমার থেকে বাধ্যতামূলক দরজাটা খোলা রাখতে হবে, যেহেতু একটা দশতলা রুমে একটা ইয়া গেছে, আমি দরজাটা খোলা রাখলাম। আচ্ছা কথা কথা বলো, আমাকে বলতেছি কি আমি মডেলিং এ ভর্তি হয়ে গেছি।
মডেলিং এ ভর্তি হয়েছি?
হ্যাঁ আমি মডেলিং ভর্তি হয়েছি, কোথায়? ঢাকায় FBC তে। আমি প্রতি বৃহস্পতিবারে যাই, বৃহস্পতি শুক্র শনিবারে, আবার ঢাকার থেকে ও চট্টগ্রাম ফিরে আমাকে ও আবার খুঁজে বের করে ফেললো, আবার দুদিন পর পর যাওয়া শুরু হলো, আবার আমার ঘরে আবার সেম। এক পর্যায়ে ভাইয়া ওর মা বা বোনে আমার বাসাটা কেমনে কেমনে খুঁজে পায়, খুঁজে পাই আমার জমি বাড়ি এলাকা ম্যানেজমেন্ট করে আমি চাকরি থেকে আসছি। সেদিন বলো সারাদিন বলো ঘরে ছিল না, কিন্তু ভাইয়া আমি ছিলাম তো চাকরিতে, আপনি তো জানেন গার্মেন্টস জীবন, সেটা একটা কুড়িয়ে ফ্যাক্টরি হোক তারপরে একটা গার্মেন্টস জীবন, সকাল 7টা বাজে যাইলে আসতে হয় রাত দিন হয়তো সন্ধ্যা 4টা 5টায়, আমি আসতাম হয়তো টাইমে, ওভার টাইম হলে বিশেষ 6টা আসছি ভাই। আমাদের ঘরের দরজার মধ্যে মনে হয় 30 থেকে 40 জন লোক, জমিদার আন্টি দাঁড়ানো, জমিদার আঙ্কাল বসানো। হ্যাঁ আমি যখন আমাদের বাসার থেকে বাসায় ঢুকবো, দোতলা ঘর ঢুকবো, আমার আফা নেই, আমার আফা আসে নেই চাকরি থেকে, আমার আফার জামাই আসে 11টায়, আমার আফা আসে 8টা 9টা বাজে, আমি ফার্স্টে আসি। আসি যখন ভাইয়া আমি এভাবে যাচ্ছি, জমিদার আন্টি আমাকে পিছন থেকে এভাবে হাত দিয়ে ইশারা দিচ্ছে যে তুমি আইসো না। আমি গলার টুনটা দিয়ে দেখতেছি রাশেদের মা, আমি সেদিন রাশেদের মাকে প্রথমবার দেখবো, ওই আমার আফাকে অপমানি করছে, আমার নানার বাড়িতে আমার আফা দেখছে কিন্তু আমি
দেখিনি,
আমি দেখিনি, এই প্রথমবার আমি দেখবো রাশেদের মাকে। রাশেদের মামাকে তো আমি চিনি, তিনটা মামাকে আমি স্পষ্ট ভাবে চিনতাম তখন, এরপর পরে সবগুলাকে চিনি, ওর 8টা মামা। তারপরে এটা করার পরে যাইয়া আমাকে জমিদার আন্টি ইয়া করতেছে, এখন এটা বলতে শুনতেছি আপনি জমিদার আঙ্কেলকে বলতেছে আপনি এই মুহূর্তে এদেরকে এখন বের করতেন, আজকে সারাদিন আমার ছেলেকে নিয়ে এই মেয়ে ইয়া ছিল। এখন জমিদার আঙ্কেল কি বুঝ দিয়ে তাদেরকে বের করছে, আমি আমি কি করলাম ভাইয়া বিল্ডিং থেকে তাড়াহুড়া করে নেমে আমি ওই ওর মোবাইলে আমার মুখে ফোন দিলাম, রেজিস্টার নাম্বার থেকে নিজে দৌড়াইয়া যাইয়া নিজের থেকে আমি বললাম যে আমি সারা আমি কান্না করে দিছি, বললাম যে আমি সারাদিন চাকরিতে ছিলাম, আমি এখন আসি এগুলো কি শুনতেছি, আপনি আপনার এখানে মা বাপ পাঠাইছেন কেন, এটা বলতেছি আপনি তুমি বলতেছি না আপনি এখানে তোমার মা 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 মামা পাঠাইছেন কেন, কই আরে আমাদের বাসায় আপনার মা মামা মা আদ্দ মামা এখানে কি কি শুরু করে দিয়েছেন আপনি আমার জীবন নিয়ে কি সিনেমিনি কালা করে শুরু করে দিলেন কেন। ওন আমাকে অবাক বলতো স্যার একটা শোনো তুমি আমার কাছে কথা শোনো, আমি কেমন বোকা কই তুমি আমার এখানে এদিকে চলে আসো, আমার এখানে একটা মিঠু ভাবি আছে মিঠু ভাবি বাসায় চলে আসো, ওরা যখন চলে আসবে তখন তুমি তুমি চলে যাইও। আমি ওর কথাটার ভাইয়ের রিসার্চটা লইয়া মৃত বাবের বাসায় চলে গেছি, এখন এখন যাইয়া দেখতেছি কি মোমিন ভাই নাম একটা মৃত ভাই মেয়ে, একটা ভালো মহিলা ছিল না, মানে আমার বয়ফ্রেন্ড ওখানে মুগ্ধ মৃত বাবের প্রেমে, ওইখানে নেই ওই ওদিকে মা আসতেছে আমাকে ঝাড়ু জুতা দিয়ে মারার জন্য 30-40 জন নিয়ে আসছে, বুঝছেন। আমি ওখানে যাইয়া আমি কি করলাম ভাইয়া আমি মুখের মধ্যে অন্যা দিয়ে আমি এভাবে ওর ও ঘরের মতো কত কত শুয়ে থাকতাম, 9টা বাজছে আসে তো আমাকে দিতে গেছে, আবার দিতে গেছে আর কি করছে ওকে জমিদার আঙ্কেল দূরে ফেলছে, আমার বাড়িওয়ালা আঙ্কেল ধরে ফেললো, ধরে ফেলে বলতেছে তোমার নাম কি রাশেদ, বলে যে হ্যাঁ, ও তোমার নামে তো আমার এখানে কমপ্লেন আছে, তুমি আমার বিল্ডিং এ প্রতিদিন আসো ওর সাথে কথা বলো, এটাও মানে জানি এই মেয়েটা খুব ভালো, আমার মেয়ের সাথে ওর মেয়ে ওনার একটা মেয়ে ছিল নাম ছিল সঞ্জিদা, আর আমার সঞ্জিদা খুব আদর করে মেয়েটাকে, এটাও আমি জানি আফুডাকে আমার সঞ্জিদা, আর আমিও খুব মেয়েটাকে ভালোবাসি, তুমি আমার বিল্ডিং এ আসো, তুমি একটা ভালো পরিবারের ছিল, তোমার মা যেগুলো করে গেলো আজকে সেটা তুমি কইছিলা, আর যতটুকু জানি এ তোমার চাকরিতে ছিল, যে হ্যাঁ ও তো চাকরি ছিল, তোমাকে তো বেঁধে রাখতে বেঁধে রেখে ফোন দিতে বলছে, এখন আমি কি করবো। আঙ্কেলটা একটু রোমান্টিক টাইপের, বাইরে সারা জীবন বাইরে ছিল তো দুবাইতে কাটিয়েছে, আমাকে বলতেছে আজকের জন্য চালাই যা, এইটা বলে আমার তুলে যে ছাদে, আমরা কিন্তু সবসময় রাশেদের সাথে দেখা করতাম ছাদে, কোনো অন্য কিছু না, এমনি সাদু কথা বলতো ওইটার পরে ওর ধরনের আর কিছু না। তারপরে আমার সবসময় আমার কুলের মধ্যে কোনো টেনশন থাকলে ও আমার মানে কুলের মধ্যে মাথাটা দিয়ে কত করে সে আমাকে কথা ওর ওর কথাগুলো বলতো, আজকে আমাকে প্রপোজ করছে, আজ তুই এটা পাঠাইছে, কালকে ওইটা পাঠাই, এই ধরনের কথা। স্যার ও থেকে আর অন্য আদার্স কোনো কথা পাবো না আমি, এগুলো বললো গেল। আমাকে আমার আশা আসলো
না, কিন্তু আপনি যেটা বললেন যে ভদ্র মহিলার বাসায় গিয়ে আপনি কিছুক্ষণের জন্য মুখ ঢেকে শুয়েছিলেন, ওই মহিলা যে ওনার গার্লফ্রেন্ড, এটা আপনি জানলেন কিভাবে?
হ্যাঁ, প্রতিদিন ওইখানে আড্ডা, প্রতিদিন ওইখানে আড্ডা, প্রতিদিন মৃতভাবের উপচর্চা, মৃতভাবের জন্য নাস্তা নিয়ে যাওয়া, মৃতভাবে
আপনি আগে জানতেন নাকি?
তখন ওই দিন থেকে জানলাম শিমুলের মাধ্যমে। শিমুলকে বললাম যে এখানে রাশেদের আড্ডা হলো কিভাবে, সে তখন রাশেদ ওই যে মৃতভাবের পাশাপাশি।
এটা জানার পরও আপনি তাকে আশ্রয় দিলেন কেন, যে আর একটা মেয়ের সঙ্গে হয়ে মিশছে বা এরকম?
না, আমাকে বললো যে কিছুই না, আমি বিশ্বাস করে ফেললাম ওর কথা। তারপরে বেচারের পরে আমি চিন্তা করলাম আমি ঠিকানা ছাড়ে দিব। তখন আমি চাকরি করা কালীনে ভাইয়া, আমি একটা মার্কেটাইল ব্যাংক আছে সেখানে আমি একটা ডিপিএস করি, 500 টাকা করে, মানে 14,000 টাকার মতো জমছিল, আমি একটা ভেঙে ফেলি। যে মার্কেট সাথে সাথে আমাকে দিয়ে দিল টাকাটা, দিয়ে দেওয়ার সময় আমার ভাই যেটা বড়, আমি আমার ভাইকে বললাম যে আমাকে এখান থেকে নিতে আয়, আমি আমার জিনিসপত্র নিয়ে আমি চলে যাবো। আমার মাকে বললাম যে মারে, যদি মানুষের মেয়েরা যদি মা বাবা যদি লবণে আর যদি সাথে মুঠে দুই মুঠা ভাত খাওয়াইতে পারে, তুমি আমার পারবা না, আমি চলে আসবো, আমি আর চাকরিও করবো না, আমি এখানে তার লেখাপড়ারও দরকার নাই মা, আমি এখান থেকে চলে আসবো, আমি আমাকে নিতে আসো। হন ভাই আসলো আমাকে নিয়ে যাবে, যাওয়ার আগে ভাইয়া আমি ঘর ভাড়া দিলাম, টাকা ভেঙে আমারও জবের থেকে কিছু টাকা পাইছিলাম, প্রায় 20,000 টাকার মতো। যাওয়ার পথে আমি রাশেদকে 5,000 টাকা দিয়ে যাই, 5,000 টাকা দিয়ে যাই, আর বাকি টাকা নিয়ে আমি বাড়িতে যাই। বাড়িতে যখন ভাইয়া আমি যাই, আমার যে প্রচুর জন্ডিস এবং টাইফয়েড জ্বর, টাইফয়েড হওয়ার পরে ভাইয়া আমি এর ভিতরে আমি আমার এসএসসি টা কমপ্লিট করি, ইয়ার মধ্যে 2003-04 সালে আমি পরীক্ষার্থী এসএসসি, আমি তখন ওটা কমপ্লিট করি ভাইয়া। আমার টাইফয়েড জ্বরের মধ্যে এত বেশি যে আপনাকে আমি বুঝাতে পারবো না। আমি আমার একটা দাদু আছে, আমি আমি একটু বমি করতেছি যে মানে কি রে কি বুঝাতে পারবো না, মানে পেটের মধ্যে কোন ধরনের পানিটুকু আমার পেটে যাচ্ছিল না। তা আমার মাকে বলতেছিল যে কি হয়েছে, তখন আমার মা বলতেছে যে কি জানি না, কয়েক একটা ডাক্তার দেখা ভালো, আমাকে একটা ডাক্তার দেখালো, নাম কি জানি একটা নাম ছিল ডাক্তারটা, দেখানোর পরে আমাকে ওষুধ দিলাম, আমি ভালো হইলাম মোটামুটি। একদিন হঠাৎ করে আমি ওই আমার 5,000 টাকা যেটা রাশেদের কাছে দিয়ে আসে, আমার টাকাটা টান পরে আমি রাশেদের কাছে ফোন দিলাম, আমি বললাম যে আমার টাকাটা লাগবে, তুমি আর যদি টাকাটা দিতে পারতো তা ভালো হতো। তখন বলো যে তোমার কিসের জন্য তুমি এত টাকা লেগে গেলে না, কিসের জন্য? তখন আমি বললাম যে আমার এরকম এরকম টাইফয়েড জ্বর হয়ে গেছে, আমি খুব অবস্থা খারাপ আমার। এটা বলার পর হয়তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলো ভাইয়া। তারপরের দিন সে আবার কল দেয়, আমার ভাই ছোটটা আমাকে বলতেছে আফু আফু, আমাকে তো আমার ভাইয়া তো দিদি ডাকে, দিদি দিদি যে রাশেদ ভাইয়াকে দেখছি, কই রাশেদ ভাইয়াকে দেখছিস, কই এদিক দিয়ে বাইসাস দিয়ে আসতেছে ভাইয়া দেখতেছি। হ্যাঁ, ও ওটা বলার সাথে সাথে দেখতেছে ভাইয়া অনেক দূর থেকে দেখতেছি কতগুলো আম পলিথিন মানে ব্যাগের মধ্যে কতগুলো আম,
এটাকে তো বাড়িতে আপনাদের কাছে চিনি।
হ্যাঁ, চলে গেছে। যাওয়ার পরে আমার মা তো ওকে দেখে কোথাও পুতুল পাতাল, আমার ভাই যেটা বড়টা এটা তো কাটি ফেলতেছে মারি ফেলতেছে, আমাকে বলতেছে মানে এগুলো শুনছে আরো কলঙ্কিত ঘুরে আসছে ঘরে, এখানে মানুষকে চেহারা দেখাইতে পারতেছি না, একে ঘর থেকে বের করে দে আমার মাকে, আমার কাপড় চোপড় সবগুলো টুকরা টুকরা করে ফেলছে। তারপরও এর মধ্যে ও যাওয়া তো আরো বেশি হয়ে গেছে আমাকে
সাথে।
হ্যাঁ, ওর সাথে সাথে ওর টাকা আমি যতটুকু জানি, আমার মা আমাকে বলছে যে আমি যখন বলেছিলাম না, আমার মা বলে ওকে বলে হাত ধরে বলছিল বাবা রে তুমি তো অনেক পয়সা লাগের ছেলে, তোমার সাথে আমাদের কোনো মিল হবে না, তুমি এক জাতি আমরা আরেক জাতি, তুমি আমার মেয়েটার জীবন থেকে সরে যাও।
তখন তো আপনারা বৌদ্ধ ও হচ্ছে মুসলিম,
মুসলিম
রাইট?
এটা বলার পরে ও ভাইয়া সরে নাই, কতগুলো আমাদের কক্সবাজারের মধ্যে রামুর মধ্যে কতগুলো নারিকেল বাগানে বিয়ে আসতো, ওইখান থেকে 8-10টা নারিকেল কিনলো বাড়ির জন্য, চলে আসবো সেদিন। আমার ভাই তো আমাকে মারধর, প্রচন্ড মারধর আমাকে বের করে দিল, আমি কাঁদতেছি আমি কই যাবো, আমি বাড়িতেও থাকতে পারতেছি না, সেটা কারণ ওর জন্য থাকতে ওর মার জন্য থাকতে পারতেছি না, আমি যাবো খুব কাঁদতেছি। ও ভাইয়া চলে আসবে, চলে আসার সময় আমি বলতেছি হয়তো আমাকে কিছু একটা হয়তো মেরে যা বলতেছি, হয়তো মেরে ফেলে ওখান থেকে মেরে আমাকে গর্ত করে দাফন করে যা, হয়তো আমার একটা কিছু কর।
এটা আপনি ওকে বলছেন?
বলতেছি এটা তোর জন্য, যখন আমার পুরো সবকিছু শেষ এখন আমাকে কি করবি কর, আমি না পারতেছি ঘরে থাকতে, আমাকে আমার ভাই বাইর করে দিছে, আমার মাকে কাড়ি ফেলবে, আমার মা আমার ভাইকে ভয় পায়, আমার আমি ঘরে থাকতে পারতেছি না, গ্রামে থাকতে পারতেছি না, শহরে থাকতে পারতেছি না, আমি যাবো কই এখন বল, আমার পুরো জীবনটা শেষ, আমি কাঁদতেছি, আমি রাস্তার মাঝ পথে দাঁড়াই আমি চিলে চিলে কাঁদতেছি। তখন ও আমাকে বললো ও আমার যা ব্যাগ ছিল আর কি, আমার হাতে ব্যাগ, ওই ব্যাগটা নিয়ে তো আমার ভাই আমার আগে বের করে দিছে, ওই ব্যাগটা ও হাতে নিল। তাই 12টা বাজে আমরা কক্সবাজার থেকে চিটাগাংয়ে গাড়ি নিলাম, উঠলাম।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট আরেকটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স 8920 এবিসি রেডিও এফএম 89.2 তে। সাইমার জীবনের গল্প সে এসছে শুধু চট্টগ্রাম থেকে, সারারাত জার্নি করে কষ্ট করে আজকের এই স্টুডিওতে এসছে। তার জীবনের গল্প আমরা শেষ পর্যন্ত শুনবো এবং বারবারই বলছি লাইফ ইজ মোর দ্যান ড্রামা, জীবন নাটকের চেয়েও নাটকীয়, এবং কতটা নাটকীয় সেটা আরও একবার প্রমাণ হবে আজকের এই জীবনের গল্পে। মাত্র 5 মিনিটের ব্রেক, 5 মিনিট পরে আমরা আবারও ফিরছি। আর তাকে দেখার জন্য ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকে চলে আসবেন www.facebook.com/kebria.rjfst আছে আরজে কিব্রিয়া নামে। ফিরছি ঠিক রাত একটায়।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close up presents Hello 8920, Close up, the closer the better.
5 মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিব্রিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন আজকে সাইমার জীবনের গল্প, যে এসছে সুদূর চিটাগং থেকে এবং মূলত কক্সবাজারের মেয়ে হচ্ছে সাইমা, যে মূলত বুদ্ধিস্ট। এখন পর্যন্ত তার গল্পে আমরা তাকে পাচ্ছি, কিন্তু ভবিষ্যতে কি হবে না আমরা জানি না। আমরা তার কাছে আবারও ফিরে যেতে চাই এবং যারা জীবনের গল্প বলার জন্য এখানে আসতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। ফোন করার পরে প্লিজ আপনার ফোন নাম্বারটা স্পষ্ট করে বলবেন এবং আপনার যে ঘটনাটি আছে সেটা একটু ছোট করে বলে বলবেন, যে আপনার সঙ্গে যোগাযোগ করতে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। হ্যাঁ, তারপর রওনা দিলেন?
রওনা দিলাম ভাইয়া, চলে আসলাম। এসব কি করলো, আমার একটা রিলেটিভ একটা রিফন ভাইদের বাসায় আমার কুটাই দিল রাত্রে। রিফন ভাই জিজ্ঞেস করলো এত রাত্রে তুমি? তারপর প্রায় 2:30-3 বাজতেছে তুমি? আমি বললাম যে না ভাই, আমার একটা পরীক্ষা ছিল ঢাকায়, আমি তখন নার্সিং ইয়ে করতেছি, এটা বললাম, মিথ্যা কথা বললাম যে আমি এখান থেকে আসছি। আর তোমার বোনের বাসায় আমার বোনের সাথে ঝগড়া যে আমি যাই না। রিফন ভাইদের বাড়িতে থাকলাম, তারপরের দিন ও আমাকে একটা কিছু করবে। ওর আমার যে একটা নার্সিং এর উদ্দেশ্য ছিল সেটার জন্য কি করলো, একটা ডাক্তারের সাথে, মহিলা ডাক্তারের সাথে কথা বললো। তো ভাইয়া ও কি করলো, আমাকে সকালে ফোন দিয়ে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ও আমাকে একটা ওর একটা আত্মীয়র বাসায় আমাকে খোরাকি হিসাবে আমার রাখলো। ওর ওর এলাকার আমার যত সম্ভবত ওর এলাকা কাছাকাছি মনে হচ্ছে আমার, রাখলো আমার। তাই আমি এখান থেকে ওই যেখানে আমাকে ট্রেনিং দিল যে ডাক্তারের বাসায়, ওখানে আমি যাচ্ছি আসতেছি। এটা একটা ট্রেনিংটা যেখানে দিল এটা একটা ছিল যে কি আপনার যেটাকে বলা সেন্টার, মহিলা গর্ভবতী যাদের ডেলিভারি সেন্টার বলা হয়, ডেলিভারি সেন্টারে আমাকে ট্রেনিংটা দিল। ওখানে যাওয়া আসা করতেছি, আমি ট্রেনিংটা নিতেছি, এর মধ্যে ওর আশেপাশে দেখা সাক্ষাৎ করতেছি। ও আমাকে ট্রাফি দিচ্ছে, মানে ডাক্তারি ট্রাফি গুলো শেখাচ্ছে, বিভিন্ন ধরনের ইয়ে শেখাচ্ছে, মাঝে মধ্যে আসি আসি করতে করতে ভাইয়া আমাকে দিল লাস্ট পর্যায়ে। ওর ফ্যামিলি জানতে পারলো, এখানেও জানতে পারলো, ওখানে জানতে পারলো। পারার পর আবার দিল অ্যাটাক। অ্যাটাক করার পরে একদিন আমাকে একদম মানে অনেকগুলো লোক ওর চাস্তো ভাইবার বাইরা নিয়ে আমাকে অনেকগুলো লোক নিয়ে অ্যাটাক করে ফেললো। অ্যাটাক করার পরে ও কেমনে কেমনে ওখানে ওর কিছু বড় ভাই টড় ভাই ধরে আমাকে ওখান থেকে বাঁচাইলো। বাঁচাইয়া আমাকে ওখান থেকে ওটাই নিয়ে গিয়ে একটা সেলিনিয়া নামের একটা আশার বাসায় রাখলো এক রাতের জন্য। এক রাতের জন্য আশার বাসায় রেখে আমাকে আবার 2 দিনের জন্য কক্সবাজার পাঠাই দিল। আমার মায়ের কাছে আমার কিছু স্বর্ণ গহেনা ছিল, আমার কানের আর গলার একটা আংটি। আমি একটা বলতেছিল যে তুমি এগুলো নিয়েও আসো, 2 দিন ঠিক হওয়া আমি এদিক দিয়ে লাইন করি। এটা বলা আমি এগুলো আনতে গেছি, আমার ভাই এগুলো বিক্রি করে দিছে, আমি এগুলো নিয়ে কান্নাকাটি। এখন কোনো মতো আমার মামা একটা আছে, ওটাকে বলে টোলে আমার কোনো মতো ঝুমকাটা পাই নিতে পারলাম, আর গুলা নিতে পারলাম না, চলে আসলাম। ও কি করলো, ডাক্তার জয়সিফ আল নাম, যার একটা আলামিন, একটা আলামিন সেন্টার, একটা ডেলিভারি সেন্টার আছে, জয়সিফ আলের কাছে আমাকে ধাত্রী ট্রেডিং এর জন্য ঠিক করে ফেললো 24,000 টাকা দিয়ে। সে আমাকে সে এখানে 1-1.5 বছরের জন্য দিয়ে দিবে, তার সাথে আমার কোনো সংযুক্তি থাকবে না, মাঝে মধ্যে যাই ও গাড়ি নিয়ে সব আমাকে দেখবে, এরকম দিয়ে দেবে। ও আমাকে একটা ইয়া করলো। করার পরে ভাইয়া ও আমি রাত্রি জয়শ্রী পালের কাছে আসি, দিদির কাছে আসি, যাচ্ছি আসতেছি, আমার বাসা আলাদা। কেমনে কেমনে আমার ওই বাসা ওর মা খবর পাই গেল। ওখানে যাইয়া যখন অ্যাটাক করলো, আমার ঘরে জিনিসপত্র ভাঙচুর করলো, আমি ওই ডাক্তার জয়শ্রী পালের কাছে যাইয়া কান্না করতেছি। আমি একদিন কাঁদতেছি, দিদি আমি কি কোথায় যাব? তো আমাকে বলতেছে তুমি তো ওই ছেলের সাদর ইয়া ওরও পিছু সারতে পারবে না, নিজেও বাঁচতে পারবে না, তুমি কি করবা? তো তখন আমি কাঁদতেছি, আমি দিদি আপনি আমাকে রাখেন, আমি তোমাকে এক সপ্তাহে রাখতে পারি, তুমি ওই ছেলের সাথে কথা বলতে পারবে, তোমার সিম কার্ড যেটা আছে এই সিম কার্ডটা তুমি আমাকে দিয়ে দিতে হবে, মোবাইলটাও জমা দিয়ে দিতে হবে, আমার কাছে থাকতে হইলে তুমি ওই ছেলের সাথে কোনো সংযুক্তি রাখতে পারবে না। তো আমি বললাম যে দিদি যে টাকাটা আপনাকে দিবে ওইটা কে দিবে? এটা বলার পরে জয়শ্রীপালের কাছ থেকে এখন গেলাম, ও আর ওখানে যাওয়ার যাওয়া আশা করে না, ওই দিক দিয়ে মডেল নিয়ে ব্যস্ত, আর ওর সাথে আমার কোনো আট পাঁচ ছয় মাসের মধ্যে কোনো যোগাযোগ নাই। এদিকে আমার খাওয়ার খরচ হইতে আমার বেতন হইতে বহুত জমে গেছে, ওদিকে আমাকে জয়শ্রীপালে ছয় মাসের মধ্যে, আমি প্রায় ওনার ভালো একটা কাজ করছি, ওনার ট্রেনিং সেন্টারের মধ্যে সব ওনার স্টুডেন্টদের মধ্যে আমি একটা ভালো একটা পজিশনে ছিলাম, উনি আমাকে সব দায়িত্ব দিয়ে আমি ডেলিভারি হইতে পাইয়া আপনার এমআরডিএনসি যেগুলা যেটা বাস্তব এগুলো আমাকে উনি কমপ্লিট শিখাই ফেলে, সার্জারি উনি সার্জারি লাইন গেছিল উনি আমাকে কমপ্লিট শিখাই ফেলে, শিখাই দেওয়ার পরে হঠাৎ একদিন আমাকে সে ফোন দিল, একটা নাম্বার থেকে ফোন দিয়ে আমরা বলে যে আমাকে মানে অন্য স্টাইলে কথা বলতেছিল, তখন আমাকে বলে যে আমি ডাক্তিকে বলে যে আমি রানা, ডাক্তিকে রানা কথা বলতো না, আমি ধরে বলছি তুমি আমার সাথে এগুলো অভিনয় করতো হাসি দিছে, সেদিনে ও আমার কাছে যাবে, সেখানে যাই, যাওয়ার পর আমার সাথে কথাবার্তা বলে জয়শ্রী পার্লার এখানে রাত্রে এখানে থাকে, থাকার পরে রে কেমনে আমার সাথে আবার ওইখানে
আপনার সঙ্গে আরেকবার অনৈতিক একটা
সম্পর্ক হলো, এটা জয়শ্রী দিদি দেখে ফেললো, রাত্রে দেখে ফেললো, দেখে ফেলার সাথে সাথে জয়শ্রী দিদি আমাকে কাঁদতেছে সকালবেলা, আমি তো চুপ, আমাকে বলছে আমি তো চুপ, আমার চোখ দিয়ে পানি ঝরতেছে, আমাকে বলতেছে না তুমি এখানে আর থাকতে পারবে না, তোমার চলে যেতে হবে, এখন যাবো কই, ট্রেনিং তো শেষ, চাকরি পাবো কই, হঠাৎ যাবো কোথায়, এখন উনিও তো আমাকে রাখবে না, প্রতিভা জায়গার মতো ওর জন্য রাখে না, এখন ওকে বললাম, ও এখন আমার জন্য বন্ধু লাগাই দিয়েছে, বাসা খোঁজা শুরু করে দিল, বাসা খুঁজে আমার দুই এক মাস পরেই মানে আমাকে বাসা নিয়ে দিল একটা ১৬০০ টাকা দামের, ওইখানে আমি একটা ডাক্তারের দোকানের মধ্যে পার্ট টাইম চেম্বারের মতো বসি করি আমি পরিচিত হওয়ার জন্য, হওয়ার পরে ভাইয়া এটাও ওর ফ্যামিলির মধ্যে জেনে যায়, জেনে গিয়ে ওকে আটকাই ফেলে, ওকে আটকাই ফেলে, আটকাই ওকে বিয়ে করানোর জন্য মানে আটকায় রাখে, আমি ওকে ভাইয়া খুব খুঁজাখুঁজি প্রচুর কান্নাকাটি করি, বাসা নিয়েছি অথচ আমার কোনো ইনকাম সোর্স নাই, ও চালাবে বললো ও তো দিল না, ও তো গেল কই, এটা বলার পরে যাইয়া ও ১৪ দিন পরে ভাইয়া হঠাৎ একদিন আমার বাসার পাশে একটা মহিলা ভদ্র মহিলা ছিলেন, ওনাকে আমি আপা ডাকতাম, তো আমি চেম্বারে গেছি একটা রুগীর কলেই, তো আমাকে আমি মানে একটু একটু বৃষ্টি পড়তেছে, আমাকে ফোন দিয়ে বলে যে তুই কই, তুই কই, আমি বলি যে কেন আপা, কয় তোর বাসায় রাশেতে সে বসে আছে, আমি বিশ্বাস করলাম না, আমি যে কেন কই রাশেদকে তো খুঁজে পাইতেছি না, আবার রাশেদ আসলো কোথেকে, আমি ভাইয়া তাড়াহুড়া করে মানে ২০ মিনিটের মধ্যে বাসায় পৌঁছাইছি, আমার বাসার মধ্যে ও বাসার দরজার সামনে এমনি লাফটাফারি বসে আছে, একটা লুঙ্গি ফিরা ছেঁড়া একটা লুঙ্গি ফরা ছেঁড়া পকেট ছেড়ে একটা হাফ হাতা শার্ট একজোড়া দুই ফিটার স্যান্ডেল ফরানো, আমাকে বলে আমি তো দেখে হাসি দিছি, আমি বললাম তোমার এই অবস্থা কেন, এরকম বলা বলো আমাকে বলে যা আমাকে চারটা টাকা দাও, চার টাকা খুচরা আমার থেকে,
চার টাকা খুচরা, চার টাকা
খুচরা, চারটা টাকা দাও, আমি বুঝতে পারলাম ওই স্মোক করে, স্মোকের জন্য, তো আচ্ছা দিলাম, দেওয়ার পরে বললাম বাসায় ঢুকলো, ঢুকে বলতেছে যে কি আজকে তুমি আজকে সবকিছু রেডি করে ফেলো, আমরা আজকে রাত্রে এখান থেকে চলে যাবো।
প্রিয় শ্রোতা, আমরা আরেকটা বিরতি সময় হয়েছে, আরেকটা বিরতি নেব, গল্পের মোড়টা এখনো খুবই খুবই সমান্তরাল, কিন্তু প্যাচ যেটা সেটা একটু সামনে, আমরা চার মিনিটের বিরতির পর ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স এলিট নাইন টু জিরোতে। আজকে এখানে সাইমার জীবনের গল্প আপনারা শুনছেন, ওকে দেখার জন্য আপনারা আসবেন ফেসবুকের ভিডিওতে, ইনফ্যাক্ট ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু ক্লিয়ার হবেন যে এখনো কত কি বাকি আছে, ভিডিওটা দেখার জন্য নিয়ম হচ্ছে আমার ফেসবুকের যে পেজটা আছে ওখানে আসতে হবে www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে, অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। ফিরে আসছি ঠিক চার মিনিট পর।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. ABC Radio 89.2 FM. Close up presents Hello 8920. Close up. The closer, the better.
চার মিনিট পর আরো একবার স্বাগত ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, আমি আর জি কিভরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2 সাইমার জীবনের গল্প এখানে প্রচার করা হচ্ছে। যারা জীবনের গল্প বলার জন্য এখানে আসতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613 89 2 89 2। আমি আরো একবার বলছি 09613 89 2 89 2। জি সাইমা, তারপর কি হলো?
সাত সালে আজকে রাত্রে এখান থেকে চলে যাবো। আমার বা ফ্যামিলি আমার কাটকে এসেছিল, আমি আমার মা সাদে উঠছে, আমার বাবা বিদ্যুৎ অফিসে গেছে, আমি এখান থেকে দরজা খোলা থাকতে বেরিয়ে চলে আসছি। আমি কি করলাম ভাইয়া, এই দিনে বৃষ্টি হইতেছে প্রচুর, আমি ওকে নিয়ে এক কলিকের মাধ্যম ধরে মুরাদপুরে আসি, যেখানে বর্তমানে আসি ওই এলাকায় আসি, বাসা খুঁজে একদিনে বের করি, বের করে ওকে নিয়ে আমি বাসা নিই।
আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছিলাম না, ছেলেটা আপনাকে বিয়েও করছে না, আপনি তার সঙ্গে থাকতেও চাচ্ছেন না, মাঝে মাঝে আসছে আবার হঠাৎ করে হাওয়া হয়ে যাচ্ছে, এরকম একটা ছেলের সাথে আপনি পড়ে আছেন এবং সামহাও তাকে আপনি ছাড়তেও পারছেন না, এবং তার সঙ্গে আবার পালিয়ে পালিয়ে বিভিন্ন জায়গায় আপনি যাচ্ছেন, কেন করছিলেন?
আমি ভাইয়া ওর জন্য কলঙ্কিত, মা বাবার কাছে যেতে পারতেছিলাম না, আমি ওকে একটা অপশন দিয়েছিলাম যে তুমি আমাকে কি করবা, তখন ও আমাকে বলছিল আমি তোমাকে বিয়ে করবো। তারপরে যাই ভাইয়া,
তো আমার কখনো মনে হয়নি আপনি বৌদ্ধ ধর্মের, ও যদি আপনাকে বিয়ে করে আপনার সমাজ
সংস্কৃতি, ওর সাথে এটা কথা বলেছিলাম।
আচ্ছা,
ও আমাকে যখন প্রপোজ করে যে তুমি আমাকে বিয়ে করবে, আমার তোমার থেকে একটা কাজ করতে হবে, কি করতে হবে, তোমার থেকে আমার ধর্মে আসতে হবে, তো আমি তোমার ধর্মে আসলে কেমনে আসবো, আমার মা তো একলা, আমার দুটো আমার তিনটা ছোট ভাই, আমার বোন তো বিয়ে হয়ে চলে গেছে, আমার মা তো মরে যাবে, তো আমাকে বললো যে জীবনে যদি কখনো বেঁচে থাকি, আমার যদি এক টাকার হয় তোমার মাকে কোনো মানে আটা না অবশ্যই দিব, তুমি ওটার জন্য চিন্তা করো না, যে তোমার মাকে তো দেখতে পারবো না, ওই জিনিসটা কখনো মনে রাখো না তুমি। এই যে কথাটা বলার পর ভাই আমি ওর প্রতি একদম বিশ্বস্ত হয়ে গেলাম, আরে ও তো আমার জন্য তো চিন্তা করে, আমার মা বাবার জন্য তো চিন্তা করে। মুরাদপুরে যেদিন আমি তখন আসি ভাইয়া, আগস্ট জুলাইয়ের 30 তারিখে আমার বান্ধবী মোর্শেদা নাম, আমার চাকরির কালে বান্ধবী, ওই বান্ধবীর জামাই ছিল ইসমাইল, ইসমাইল ইসমাইলের বন্ধু ছিল ওদের জালাল, এরা আমাকে এক রাত্রে হুজুরের বাড়ি নিয়ে যায়, এটা ছিল যে পতেঙ্গা হুজুরের বাড়ি বলা হয়, হুজুরের বাড়ি রাত্রে নিয়ে যায়, আমাকে ধর্মান্তরিত করাবে। ভাইয়া ধর্মান্তরিত করানোর আগে আমি তো জানি না ধর্মান্তরিত কিভাবে করে, রাশেদের সামনে দিল, মনে আছে আমি মোহাম্মদ রাশেদ, আমার পিতা এজাহার মিয়া, আমি আমার আল্লাহ রসুলকে সাক্ষী করে, আমার কোরআন করিমকে সাক্ষী করে, স্বপ্না বড়ুয়া ওরফে সাইমা আক্তার মুনাকে, এই সাইমার নামটা ওই দে, আমি আমার ধর্মে গ্রহণ করে নিলাম, জীবনে মরণে আমি কখনো যতই কিছু আসুক আমি কখনো ওকে ওর হাত ছাড়বো না।
এটা তো ও শপথ করলো,
ও শপথ করলো।
আচ্ছা,
ও শপথ করানোর পরে ভাই আমাকে কলমা করালো, আমাকে মুসলিম করা হলো।
এটা কি আপনি শুধুমাত্র ওকে পাওয়ার জন্যই এই এই মুসলমান ধর্মটা গ্রহণ করলেন?
তখন এর ক্ষেত্রে ওকে পাওয়ার জন্য করছিলাম,
তখন এর ক্ষেত্রে ওকে পাওয়ার জন্য করেছিলেন।
তখন একটা
সমাধান আমি এখনই করে ফেলতে চাই। আপনি আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন সেটা অনেক অনেক জটিল একটা পরিস্থিতি, হ্যাঁ, এবং খুবই নাজুক একটা পরিস্থিতি। আপনি তো তখন ওকে পাওয়ার জন্য আপনি ইসলামে
এসেছিলেন,
কিন্তু
ইসলাম সম্পর্কে কিছু
বুঝতাম না। আজকে আপনি কি ইসলাম ধর্মের যে নিয়ম কানুন গুলো সবকিছু মেনে চলেন?
আমি সব জানি, সেই জন্য তো ফিরে যাইতে পারি নাই।
ওকে, এবং যারা এই অনুষ্ঠানটা শুনছেন তাদেরকে আমরা প্রথম থেকে এই জন্যই বলছিলাম যে পুরো গল্পটা একটু মনোযোগ দিয়ে শুনুন প্লিজ। আমরা শেষের দিকে আসতে চাই এবং এই প্রশ্নটা ওনাকে আমি আরো একবার করব, কিন্তু তখন প্রেক্ষাপটটা অন্যরকম থাকবে। বলুন, আপনি তাকে বিয়ে করলেন, তারপর?
তারপরে আমাকে কোর্টে এফিডেভিট করা হলো, আমি মুসলিম হইছি, এটা কোর্টে এফিডেভিট করার পরে আমাকে কোর্ট মেরিট যেটা মেরিট সার্টিফিকেট দেওয়া হলো, এরপর আমার কাবিন হলো 2,20,000 টাকা।
আচ্ছা,
কাবিন 2,20,000 টাকা, উসুল 20,000 টাকা, যেটাকে আমি কাবিন সবার কাবিন কাকে বলে, আমাকে জিজ্ঞেস করছিল জুড়ে তোমার কাবিন কত দিব, তো আমি বললাম যে কাবিন কাকে বলে, কাবিনটা ওরা ধার্য করে দিয়ে আমাকে কাবিন দিল 2,20,000, ওষুধ দিয়ে দিল 20, তারপরে 2,00,000 টাকা কাবিন দিল। কাবিন দেওয়ার পরে ভাই আমার জীবন সংসার লাইফ শুরু হলো, তখন তত্ত্বাবধায়ক সরকার চলে আসে, কিছু করে না, কোনো কাজকর্ম নাই, ওকে নিয়ে আমি আলাদা আছি ওর মা বাবার থেকে লুকিয়ে। তারপরে আমি ওই যে বললাম চেম্বার একটা করতাম, চুরি করে করে ওই চেম্বারটাতে যাই আসি, কেমনে কেমনে রাশেদার মা বাবা ওই অ্যাড্রেসটা আমাকে বাবার দিয়েছিলে। পাওয়ার পরে কি করলো, আমাকে একদিন রাত্রে চেম্বারের উদ্দেশ্যে গেছি, আমাকে রাত্রে ওখানে আটকাই ফেলে, আটকাইয়া নিয়ে আসতে করতাই একটা সিসিএল নামের একটা ইয়ার চ্যানেল আছে, ডিজিটাল লাইনের চ্যানেল, সেই চ্যানেলের অফিসের মধ্যে আমাকে বন্দি করে রাখছে। ওইখানে আমার দুলাভাই আমার আপাকেও নিয়ে আসছে। আমার এতটুকু মনে আছে, আমার মানে রাব্বার বার করে আমার দুলাভাইকে যে মারছিল আমার এটা কথাটা মনে আছে। এটা করার পরে ভাইয়া আমাকে আমার দুলাভাই নিয়ে গেল গা, আমার দুলাভাই বাসার মধ্যে আমাকে বন্দি করে রাখছে। রাশিয়ার তো দিকে আমার বাসার আসার জান না যে আমাকে বন্দি করে ফেলছে, আমি বলতেও পারি নাই। আমি কি করলাম, রাত্রে একটা বাজে আমি আমার আফার টয়লেট ছিল বাহিরে, তো আমি আমার আফাকে বললাম আমি টয়লেটে যাবো। আমি কি করলাম ভাইয়া, টয়লেটে যাবো বলে ও দিক থেকে ওয়াল দিয়ে ফাড়িয়া আফার বাড়িওয়ালার উঠানের দিয়া একদম মেইন রোডে দিয়ে চুরি করে চলে গেছি, পালাই গেছি। পালাইয়া যাইয়া ওখান থেকে 100 টাকা দিয়ে সিএনজি লইয়া ডাইরেক্ট আমার বাসার এখানে গেছি, মোরাদপুরে চলে আসছি। ইসলাম ধর্ম গ্রহণ করার 3 মাস পরে রোজাও এবং ঈদ পাইছি। পাওয়ার পরে রোজা রাখলাম, তার সাথে আমাকে আপনার ওই 3 মাসের মধ্যেও আমাকে নামাজ শিখাই ফেললো। আমি তো বাসায় আসলাম, আমি তখন নামাজ কালাম শিখলাম, রাহার সাথে আমাকে শিখালো। আমার প্রথম সুরা ফাতিহা, তারপরে সুরা ইখলাস ওকে আমাকে শিখালো। আমি নামাজের আটটাই এত ভালো করে পারতাম না, ও আমার সাথে বারবার বলতো বারবার বলতো। আমি দাঁড়াইতে রুকুতে যাইতে পারলে আমার বলতাম আমার ব্যাটা করে এরকম করতাম। ও এই পুরো রমজান মাসের মধ্যে আপনার তারাবি ছোট তারাবিটা ও কথম তারাবি ধরে নাই, কারণ যদি ও তারাবি পড়তে যায় আমার নামাজ হবে না, আমাকে নামাজ পড়াইতে হবে। তার জন্য কি করতো, বাসায় আমাকে নিয়ে ও যখন মসজিদে তারাবি শুরু হয়ে যেত ও আমাকে নিয়ে দাঁড়ায় যেত
মসজিদের সাথে ইয়ে করে,
হ্যাঁ আমার আমাকে দাঁড়ায় যেত, আমাকে এভাবে শিখাইতো। আজকে ভাই আমি আজকে যে প্রতিটা ইসলামের যত কিছু শিখছি সবগুলো ওর সাথে আমাকে শিখাই। যাই তারপরে যাই ভাইয়া ঈদ যাই, ঈদের 2 দিন পরে রাশেদার মা ফ্যামিলি ওই আমি যে বর্তমানে মুরাদপুর আছি ওইখানে কেমনে কেমনে যাই।
আরেকটা বিরতির সময় হয়েছে প্রিয় শ্রোতা, এবং শেষ পার্টটি খুবই ভয়াবহ। আমরা ফিরবো মাত্র 5 মিনিট পর। যারা আমাদেরকে এতক্ষণ ধরে শুনছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920 তে সাইমার জীবনের গল্প। মাত্র ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবারও ফিরে আসছি। ওনার একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের ফেসবুকে এসে দেখতে পারেন, www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, অ্যান্ড প্লিজ লাইক দিয়ে দেবেন ওই পেজটিতে, তাহলেই সঙ্গে সঙ্গে আপনি আমার ওই পেজটির এবং একই সাথে বিভিন্ন অনুষ্ঠানগুলোর মেম্বার হয়ে যাবেন। 5 মিনিট পরে আবারও ফিরছে।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. Close up presents Hello 8920. Close up. The closer, the better.
5 মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত। আমরা কথা না বাড়িয়ে সরাসরি ফিরছি সাইমার কাছে। জি সাইমা, আপনি
রাস্তার মা বাবা আসলো, আসার পরে ওইখানে হাঙ্গামা করলো, তো আমাদের বাড়িওয়ালা কি করলো, ওদেরকে একটা একতা ক্লাব আছে ক্লাবে বসালো, বাড়ির ভিতরে কোনো গঞ্জাম করতে দিল না। ওরা বলতেছে আমার ছেলেকে আমরা নিয়ে যাব, তখন আমি তো বলতেছি আমার স্বামী আমি দিব না, ওর মা অস্ট্রেল ব্যবহার করা শুরু করে দিল। তো এই ক্লাবের মধ্যে একটা এক ধরনের একটা ইয়ে হলো যে কি ছেলে মার কাছে যাবে, মাকে দেখতে যাবে কিন্তু বউর সাথে থাকবে। ওকে এই মেয়েটাকে ইসলাম ধর্ম গ্রহণ করে ছেলে কেমনে যাবে।
আচ্ছা, আপনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন আপনার ফ্যামিলি থেকে আপনাকে কি বলা হলো?
আমার ফ্যামিলি থেকে কমপ্লিটলি আমাকে বাদ দেওয়া হলো। আমাকে ভাইয়া আমি যেহেতু এমার্জেন্সি করাই, যেটা বাস্তব কথা, আমি যেহেতু দাতৃবিদ্যা শিখছি আমি এমার্জেন্সি করাই, আমার কোন চেম্বারে হয়তো আমি কোনো মেয়েকে মনে হয় এমআর করাইছি, সে মেয়ের সাথে তারা কি করছে সম্পর্ক রাখছে। রেখে কি করলাম ভাই, আমার ফোন দিল, ফোন দিয়ে বলতেছে যে কি আমার প্রচন্ড ব্লাড যাচ্ছে আপনার একটু আসতে হবে। এটা বলার পরে ভাইয়া আমি গেছি, আমাকে মহিলাটা বারবার যাইতে যাইতে আমাকে ঠিকানা দিচ্ছে আপনি 42 কলোনি এই জায়গায় আসেন, এই জায়গায় আসেন, এই সে বলতেছে। আমি গেছি ভাইয়া, খুব মসজিদের সামনে আসেন গেছি, হয়তো এই মসজিদের সামনে একটা কলোনি আছে কেন আসে, হাত গেছে 2 নম্বর রুমে ঢুকুন, ঢুকছি গিয়ে দেখছি একটা মেয়ে বসে আছে চৌকির মধ্যে। তা আমি বললাম যে ও আপনি আপনি আমাকে ফোন দিচ্ছেন, তখন আমার শরীরে অ্যাপ্রন পরা ব্যাগ এভাবে এভাবে স্বাভাবিক। আমি গেছি আপনি বলে যে হ্যাঁ, তো আমাকে বলে যে হ্যাঁ বসেন, আমাকে বসতে দিল ভাইয়া, বসতে দিল। মেয়েটা সন্ধ্যা তখন 7টা, মেয়েটা কি করছে হয় আমি একটু টয়লেট থেকে আসি, বাইরে টয়লেট থেকে আসি ভাইয়া, মেয়েটা গেছে মানে 2 সেকেন্ড হয় না ভাইয়া, 2 সেকেন্ডের মধ্যে আমার শাশুড়ি, আমার মামা শ্বশুর, আমি মামার মামি শাশুড়ি, তারা এসে ভাইয়া কেউ আমার মোবাইল, কেউ আমার জামা চাবি দোষে
মানে আপনাকে ওখানে
দাব দুপ আমাকে মেসেজ ছু
ট্র্যাপে ফেলেছে আপনি
হ্যাঁ ট্র্যাপে ফেলে ভাই ওখান থেকে আমার অন্য টোনা সব ছিঁড়ে লই নিয়েছে নিয়ে ফেলার পরে ভাই আমাকে ওখান থেকে সিএনজিতে তুলে কই নিয়ে যাচ্ছে আমি জানি কিন্তু সিএনজিতে তুলে ফেলছে ওখান থেকে তুলে কি করছে আমাকে একটা ঘরের মধ্যে আনছে ঘরটা দেখতেছি কি ওই যে আমি গায়ে হলুদ গেছিলাম ওর নানার বাড়ি ওর না আমার নানি শাশুড়ি রুমে আমাকে বেঁধে রাখছে খাড়ের খুঁটার সাথে বেঁধে রাখছে পিছনে হাত দিয়া বেঁধে এতটুকু ভাই একটা গাছ আছে আমাকে মারতেছে আর মারতেছে বলতেছে একটা কাগজ আনছে স্টাম্প এই আমার দাঁত মারতেছে বলতেছে কি তস্তির বাসা গালে বিয়ে আমার আমার শ্বশুর যেটা বিয়ে করছিল যার বিয়েতে আমি গেছিলাম বলতেছে চলে যাবি কিনা আমি বলছি যে আমি মরে গেলেও যাবো না আমি যাবো না আমি আমার শ্বশুর কে স্বামী কে কি এর মুসলিম হয়েছে চলে যাবে কিনা বল ভাই আমাকে ওই রাত আড়াই দিন তিন দিন আমাকে ওরা বেঁধে রাখছে দিনে রাতে মারছে বিয়ের পর আমি কনসি তখন আমাকে যখন ভাইয়া হয়তো ওরা গাছ দিয়ে মারতেছিলাম বলি আমার মায়ের না আমার পেটে বাচ্চা তখন বলে যে তোর আব্বার থেকে লইছ বলে বলো ভাই আমার পেটের মধ্যে মার আমাকে ভাইয়া ফ্যানের সাথে সিলিং ফ্যান ফ্যানের সাথে ভাই উল্টা লটকাইছে কই আমার বাগিনা কই বল এর মা হি মারে মামিরা মারে খুব এলাকা পুরো ভাঙিয়েছে ভাইয়া আমাকে মারতেছে মারতেছে আমার অপরাধ কি শুধু আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি আমার থেকে চলে যাইতে আজ আমি যাবো না বলতেছি তাই আমার মারে আমি বলি যে আমি যাবো না আমি যেই জায়গায় আসি কি সেই জায়গার থেকে আমি কখনোই যাবো না এটা বলার পর ভাইয়া রাত্রে তিনটা আমাকে তালাঙ্গুটি নিতে পারে না ওরা বলতেছে ওই রাশেদ কোথায় এটা বলার জন্য তখন আমি কি করলাম আমার যেটা দোকান ওই দোকানের নাম হচ্ছে শাহমানত আমি বললাম যে এই জায়গায় যান শাহমানত ওইখানে যান কই ওর মা বলে যে মিথ্যা কথা বলতেছে আমি বলি যে না আমি মিথ্যা কথা বলতেছি না আপনারা যদি যাইয়া যদি আমি তো এখানে বাঁধা আছি যদি না পান আমার আসি আপনারা জবাই করে দিয়েন বিশ্বাস করে না কোথার থেকে ভাইয়া মনে হয় সম্ভবত কোন ভদ্র লোক আইনের লোক সম্ভবত আসছে তো বলে যে ও আসে ঠিক আছে আমরা যাই ওকে নিয়ে আসি প্রমাণিত হবে তুমি ওকে জবরদস্তি বিয়ে করছো কিনা নাকি তোমাকে করছে এটা বড় প্রমাণিত হবে করে একটা কিছু হবে ওই লোক ভদ্র লোক আমাকে বলে গেল এরা আসলো মুরাদপুরে রাশেদকে নিতে আসলো রাশেদকে নিয়ে গেছে রাশেদকে নিয়ে গিয়ে তিনতলায় বাঁধিয়ে রাখছে আমাকে নিচতলায় খাটের সাথে বাঁধিয়ে রাখছে রাশেদকে তিনতলা রুমের মধ্যে লক করে রাখছে রাশেদ আমাকে ওদিকে ও বুঝতে পারছে ওরা যখন গাড়ি নিয়ে গেছে ওরা ওই বুঝতে পারছে যে ওরা আমার কামা কাটতেছে রাতের বেলায় তিনটা বাজে আমার যে মামা শ্বশুর একটা জসিম বললাম যে দোকানে রাশেদ চাকরি আমার দোকানে বসতো মুদির দোকান সেই দোকানে একটা ছেলে ছিল নাম ছিল লেদু আমাকে ভাইয়া ওদের টুকরুম যেটা স্টুক রুম এটার মধ্যে ভাইয়া আমাকে রাত্রে ঢুকাইছে ওখানে বলতেছিল কে সাহেব যেটা আমার মামা শ্বশুর ছোটটা যে এটাকে একে এটা কর ওই ছেলেটাকে কর এটা কর আমার ভাগিনা ওর সাথে থাকে কেমন আমি দেখবো এটা কর ভাইয়া আমাকে গোডানোর মধ্যে ঢুকাইছে ঢুকা ঢুকাই ভাই আমার সালোয়ার এতটুকু করছে আমার মামা আমার কাপড় এতটুকু কুসে বলো যে এই সাথে আজকে থেকে দেখবো যে আমার বাগিনের সাথে ঘুমাই কেমনে একবার ভাইয়া আমার মামি শাশুড়ি যেটা মেজ এই মেজ মামুই শাশুড়ি প্রথম আমাকে মারছিল পরে কি জানি ওনার থেকে কেমন লাগছে রাত্রে দেখতে ওনারা ঘুমাই গেছে সবাই আমাকে তো এক রুমে বেঁধে রাখছে শুধু এখানে সাপোর্ট করার মতো আমার নানি শাশুড়ি ছিলেন ওরে ওকে মারিস না রে মারিস না ওরে আর মারিস না রে মারিস না স্যার এরকম বলতো ওরা কি করতো মারে বলতো একটু চুপ থাক এরকম বলতো এখন নানি শাশুড়ি চিল্লাইতেছে আমি চিল্লাইতেছি ওদিক দিয়া আমার মামি শাশুড়িটা কি করছে মেজোটা দৌড়াই আসি দেখতেছে যে ওরা আমাকে আলুর গোডানের মধ্যে ঢুকাইছে ঢুকাই আমার কাপড় চুপড় খুলতেছে তখন ওই মামি শাশুড়ি তো মোটা একদম আমি তো শুকনা আমার বয়স্ক মা ভাই আমি শুকনা আমার পা ধরে যে টান দিছে এক টানের মতো আমাকে নিয়ে এসে তখন ওকে বলতেছে আমার মামা শাশুর শুটুটাকে বলতেছে যে এই সাহেব তুই এগুলো কি করস তোর তোরও তো সাইডে মেয়ে আছে তোরও তো সাইডে মেয়ে ধরছে তুই এগুলো কি করস যদি ও যদি অপরাধ করে তাকে ওকে পুলিশে তুলে দেয় আমাকে ভাই ওখান থেকে টেনে নিয়ে আসছে এখান থেকে ভাইয়া তারপরের দিন সকাল রাশেদ তো দেখে আমাকে দিবে না রাশেদের সাথে পারে না আমাকে দরজা আটকে রাখছে আমাকে ছাড়ে দিয়েছে অবশ্যই বাবার থেকে কোলার থেকে ছাড়ছে তারপরে ভাইয়া রাশেদের মা কি করছে আমাদের নানা শ্বশুর বাড়ির মধ্যে দুই সাইড দিয়ে রাস্তা আমার শাশুড়ি যখন ফার্স্টে দিয়ে বেরোছিল তখন দরজা বন্ধ করতে ভুলে গেছে দুই তিনতলায় যাচ্ছে ছেলের কাছে এখন কি আমি আমার স্বামীর রাশেদ কোথায় আমি এটা দেখতে হবে আমি মায়ের খাওয়ার সত্ত্বেও রাশেদের পিছনে পিছনে আমার শ্বশুরের পিছনে পিছনে রাশেদের রুম পর্যন্ত গেছি দেখতে তিনতলায় উঠে দেখছি রাশেদের জুতা একটা রুমের মধ্যে রাশেদের জুতা আমার নাম ঈশা সুরি, যেটা জসিমের ওয়াইফ বলতেছে তুমি আমাকে পাঁচ নাম্বারটা দেখেছো, কদি তুই এখানে কি করতেছিস, এখানে কি করতেছে, এরকম বলতেছে। বলার পরে এই সারা আল্লাহ 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 পুরা ঘর নাফাক করে ফেলছে, আল্লাহ আল্লাহ পুরা ঘর নাফাক হয়ে গেছে, এরকম বলতেছে ভাইয়া। কারণ আমার শাশুড়ি আমাকে ধাক্কায় ধাক্কায় নামাই দিচ্ছে, আমি কি করতেছি, আমার সবটাই শব্দ রাশেদ 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 করে চিল্লাইতেছি আমি ওখানে, ওরা সবাই আমাকে মারতেছে কিন্তু আমাকে রাশেদ রাশেদ কি করতেছে, দরজার ভিতর দিয়া লাত্তি আমার দরজাকে লাত্তি মারি মারি ভাঙিয়ে ফেলতে যাচ্ছে। ওই এখন দরজা খুললে কোন লাইনে ভাঙিয়ে ফেলবো না পারতে, তখন বিল্ডিং শব্দ হয়ে যাইতেছে চতুর্দিকে হুরুস্তুল, তখন দরজা খুলে দিছে, খুলে দিয়ে আমি দৌড়াই রাশেদ কে জড়াই দুলো ফেললাম ওর মার সামনে, আমি বলতে দিলাম যে সারা রাত আমাকে মারতেছিল, বলে যে আল্লাহ আল্লাহ সম্পূর্ণ মিথ্যা কথা বলে, এর মা বলে সম্পূর্ণ মিথ্যা কথা বলে। তখন আমাকে বলে যে ও রাশেদ বলে যে ওর মাকে তুমি যে নাটক বাড়ি এগুলো করার জন্য আনছো, এটা বলো হবে ছেলেকে বলতেছে আমি কি এই দিনের জন্য এইগুলো বলার জন্য কি ইটি ইটির জন্য কি আমি তোরে জন্ম দিছিলাম না রে, ছেলেকে এটা বলে এটা করার তরফ আমার কবু রাশেদ বলতেছে চুপ থাকো কিছু করবে না মারবে না পারবে না বলে নিচে আনলো, নিচে এনে ভাই একটা অ্যাস্টামানছে 200 টাকা দামে দুইটা অ্যাস্টামানছে, অ্যাস্টামের মধ্যে সাদা অ্যাস্টামের একটার মধ্যে রাশেদের সাইন নিছে একটার মধ্যে আমার সাইন নিছে, নিয়ে ওখানে কি কি লেখছে আমরা জানি না, সাদা কাগজে সাইন নিয়ে আমাকে বাসায় পাঠাই দিছে, আমার বাচ্চাটা ইয়ে গেছে বাসায় এসে ভাই আমার সস্রাব বন্ধ, পায়খানা সস্রাব বন্ধ, ফ্যাট ফুলে গেছে, আমি সস্রাব করতে গেলে ভাইয়া বাসায় তো আমাকে হাত ধরে বসে দাঁড়ায় থাকতাম, ওকে আমি এমনি চাবি ধরে কোথাও ভাইয়া সস্রাব করতে পেরে সামনে আমার এত পেন, এক ফুটও করতে পারতাম না এত পেন ওরা আমাকে মানে, তখন আমাদের কোটা টাকা পয়সা ছিল না ডাক্তার টাকা বলবো ভাইয়া, 3 দিন হয়েছে ভাইয়া আমি মামলা করতে গেছি দরদর, আমি ওদের নামে একটা রকম একটা সাধারণ ডায়েরি করে আছে আমার, এটা রিপোর্ট আছে করতে যাই মামলা করতে গেছি, ফাঁসলাস পানাই ফাঁসলা করার পরে সবকিছু মামলা আইতে সবকিছু বললাম তলম খুলে, আমার প্রচুর ব্লিডিং শুরু হয়ে গেল, আমার ব্লিডিং কাপড় চুপড় ঘরে ধরে ইয়ে নেই, আমাকে না টাকা আছে আমার বাসার দোকানে দোকান থেকে মহিলারা আমাকে 5-6 জন মহিলারা আমাকে দেখতে আসলো, আমার প্রচুর ব্লিডিং, একটু খুব বাচ্চা ছেলে ছিল চলে গেল আমার বাচ্চা নষ্ট হয়ে গেল, ফাঁসতে সাথে আমার প্রচুর লাগে যায় তখন ফাঁসার তবে আমাকে ইয়া করে নেই, করার পরে 2-3 মাস গেল ভাইয়া, তখন ছিল 2008 সালের এপ্রিল মাস, 2008 সালের এপ্রিল মাস ফাঁসে আমাকে ফেলে চলে যায়।
কেন চলে যায় এই এই ঘটনাকে কেন্দ্র করে?
এই ঘটনা কি ওর ভিতরে ভিতরে ওকে বিধি দিয়ে ওর বাচ্চা এই দোকানে মা আমার বেচা কিনা করতো, ওই দোকানের আবার করে কিছু মেডিসিন সব বলে আনতে যাইতো না, ওই মেডিসিন আনার কালে আনতে যাইতো তখন এর ক্ষেত্রে ওর ওর মার কাছে কাছে যাইতো, গিয়ে ওখানে বিছা বানাইছে, বিছানাটা ফাস্টফুড ফাস্টফুড রেডি করে ওকে বাইরে পার করে দিবে,
কোথায় পার করে দিবে, দেশের বাইরে,
দেশের বাইরে, ওই ওই ঘটনা মায়ের পেটের ঘটনার পরে ও ওইগুলোতে রাজি হয়ে গেছে, তখন কি করছে ভাইয়া এপ্রিলের 27 তারিখ রশেদ আমাকে ফেলে চলে যায়, এপ্রিল মাসের আগের মাসে ঘটনা ঘটলো, এপ্রিলের 27 তারিখ ও আমাকে ফেলায় চলে যায়, হঠাৎ দোকানে গেছে দোকান বন্ধ করে চাবিটা দোকানের মালিককে জমা দিয়ে চলে গেল, ও 2:30 বাজে গেল বাসায় আসে না কেন আসে না কেন, বাইরে খাইতে গেছি দেখি যে দোকান বন্ধ চাবিটা হলে ও চলে গেছে, ওর মার কাছে ফোন দিলাম গাড়িতে গেলাম, আমাকে তো আমি বাড়িতে ঢুকতে পারি না আমাকে মাইদ্য, ও এখানে যায়নি ওকে ও না ওর খালার বাড়িতে সরাই রাখছে 11 দিন পর, ভাই আমার কান্না আরে আমার কান্না আমি কই যাবো, রেল 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 স্টেশন হয়ে গেছি আমি সেটা মরে যাওয়ার জন্য আমি মরি নাই, আমার সময় মনে হয় যে আমার সামনে দিয়ে কে দাঁড়ায় আছে একটু কার জন্য মরতে চল, আমি মরি নাই, ওর মা বাবা কি করলো আমার নামে একটা তালাক নোটিশ করলো, তালাক নোটিশটার মধ্যে ভাই আমাকে ফাই নাই আমি ফাইন করতে পারি নাই, আমাকে ফাই না আমাকে করছে কিন্তু না পারাতে, ও যাওয়ার 11 দিন পরে ভাইয়া আমি নামাজ পড়তেছিলাম এশারের নামাজ আমার মনে আছে, আমি সুন্দর সাইড আঘাত পরে ফরজ সাইড আঘাতের নিয়ত বাঁধবো, সেই সময়ে ভাইয়া আমার মোবাইলটা আমার সামনে ছিল হঠাৎ করে একটা রিং বাজে, ওখানের মধ্যে কল আমি হ্যালো সালাম আলাইকুম বলার পরে বলতেছি কি আপনি কি সাইমা, আমি বলি জি, আমি যে আপনি কে, হয় আমি রাশেদের বন্ধু আমার নাম সেলিম, রাশেদের বন্ধু সেলিম আমি আসছি ওর মা ওই আগে যেরকম মানুষ দিয়ে আমাকে পলিটিক্যাল করে ইয়া করে আমি ওটা বিশ্বাস করতেছিলাম না, আমি এটা কইতেই পারে না, এটা বলার পরে ভাই রাশেদের দেখেন আমি যখন বিশ্বাস করতেছিলাম না ও রাশেদ কে দিন, রাশেদ যখন ভাই হ্যালো বলছে আমি তো কান্না আমি আমি আর দুনিয়াদারি আমি আর বলতে পারি না, আমি সিলে সিলে তুমি কই আমাকে তুমি কই রাগিয়ে গেছো, তখন আমাকে বলতে তো শুনো কান্দিও না শুনো, যে হ্যাঁ বলো কয় তোমার কাছে একটা কাগজ গেছে, যে হ্যাঁ আসছিল বলে আমি তো ছিলাম না বিদেশে যাওয়ার পরে ওখান থেকে 6 মাস পরে আমি তোমাকে নিয়ে যাব, তোমাকে নিয়ে গিয়ে বিদেশে গিয়ে আবার বিয়ে করব, বিয়ে করে আমাকে ফ্লাসের সার্জারি করাইয়া ও মা বাবার কাছে আনবে, তখন আমি বললাম তুমি বালু চড়ে ঘর বাতলা পানি ঢেউ এসে ভেঙে গেল শেষ আবার এই আবার বাবলা, বিয়ে কি এত মামুলি খেলা যে তুমি আমাকে একবার বিয়ে করলা একবার সারে দিলে আবার বিদেশ নিয়ে গেলে আবার বিয়ে করলা, এ করার পরে ভাইয়া ও বলা আচ্ছা ঠিক আছে লাইন কাটি দিল, কই আমি সোমবার আবার ফোন দেবো। তারপর পরের দিন দুদিন পরে সোমবার ছিল, ফোন দিছে কই আমি ঢাকা। আমি বলি যে না সম্ভব তুমি ঢাকা না, কত আমি ঢাকা থেকে চলে আসবো বৃহস্পতিবারে। তাই আচ্ছা ঠিক আছে তুমি আমাকে বৃহস্পতিবার আসলে তোমার সাথে দেখা করো, আমি তোমাকে আনবো না, তুমি আর কিছু বলো তোমার সাথে আমি সব দেখা করবো। ঠিক আছে যে পুলিশ লাইন দামপাড়ায় গরম দেবী মাজার ছিলেন, গরম দেবী মাজার শুনছেন কখনো? ওইখানে আমি ওর সাথে দেখা করার কথা বলেছি। আসছে সন্ধ্যার টাইম, মাগরিবের টাইম, আল্লাহ আকবর, লুঙ্গি ফরা ফরানে একটা পাঞ্জাবি, একটা সেলিম নামের ছেলেটাকে নিয়ে আসছে। আমি শুকাইয়ে না আমাকে বলতেছে তুমি তো অনেক শুকাই গেছো, আমাকে আসছে কেন? মাদার ছুঁয়া আমাকে ওই আবার সফট এটা করানোর জন্য আমি তালা নোটিশে সাইন করে দিব, ও বিদেশ চলে যাবে, বিদেশ থেকে আমাকে এখান থেকে ভিসা দিয়ে আবার নিয়ে যাবে একই কথা বলার জন্য। তখন আমি ও যখন আমার কথা বুঝতেছিল না, আমি মনে মনে আবার বললাম আমি এর কথাতে এখন হাতে হা মিলাই দিই। তখন আল্লাহকে বললাম ই আল্লাহ আমাকে মাফ করে দিও, আমি এর এর মিথ্যাতে হা মিলাচ্ছি, এই জন্য আমার মাফ করে দিও। এটা বলাতে আমি ঠিক আছে তুমি বিদেশ যাইতে আর কতদিন আছে? বলো যে আমি আর বিদেশ যাইতে আরো 3 মাস আছে। তো আমি বললাম যে ঠিক আছে তুমি বিদেশ যাও, যেখানে যাও তুমি বিদেশ যাইতে তোমার মা বাবা ফ্যামিলি না জানে মতো করে তুমি যতদিন যাবা না ততদিন আমাকে এসে এক ঘন্টা এক ঘন্টা দেখে যাবা। কথা আছে ঠিক আছে, আর যদি যাইতে না পারো হল আবার যাইতে না পারো, এটা কি শব্দ? যদি যাইতে না পারো বলে দাও, গেলে তো গেলে গা, যাইতে না পারলে কি করবা? যাইতে না পারলে চলে আসবো, ঠিক আছে? তো ঠিক আছে ভাইয়া, আমার আবার আবার আমার শুরু হলো আল্লাহর পরীক্ষা। আমার দুনিয়ার মনে নামাজ রাখিনি, আমি যাওয়ার জন্য নামাজ বলছি যে নামাজ রাখিনি, নামাজ আসবে ভাইয়া। ও বিষাটা আসছে লেবারের বিষা, যাইতে পারে নাই। ও জুনের 3 তারিখ ও আমার কাছে আবার ফিরে চলে আসে, 2008 সালের জুনের 3 তারিখ আমার কাছে ফিরে চলে আসে। সেই মুহূর্তে মেয়েটা জ্বর গর্ব হয়,
যে মেয়েটাকে আপনি
ও যে
আপনি ভিডিওতে দেখছেন, স্টুডিওর দরজা খুলে বের হচ্ছে আমার সঙ্গে আমার পাশে, এই মেয়েটাই হচ্ছে সে মেয়ে, সারা রাত জার্নি করে মা আর মেয়ে কষ্ট করে আমাদের এখানে এসছে। ওকে জানে যে এই যে ঘটনাগুলো আপনি আজকে
বলেন? বলতেছি ওর অনেক কাহিনী আছে।
আচ্ছা, ও বিষয়গুলো জানে তার মানে টুকটাক? বাবা, ওর বাবাকে দেখেছো কখনো?
দেখছে না, ওর বাবা তো 2 বছর এসে গেছে।
আচ্ছা ঠিক আছে শুনি।
তারপরে গেলো ও বাবা ভাই আবার ফিরে আসলো। তো ওর ফিরে আসার আগে ও আমার সাথে যে আসা যাওয়া করতো এক ঘন্টা, তার মধ্যে আমাকে সবাই শিখাই দিল একটা বাচ্চা হয়ে যাক, হয়ে গেলে কিছু ও যাবে না, কিছু হবে না সংসার, আর কিছু হবে না, প্রেগনেন্ট হয়ে গেলাম। আমার বাচ্চাটা জন্ম হলো 2009 সালে। ও হওয়ার পরে 2009 সাল 11 সালের থেকে আমার শ্বশুর বাড়ির সাথে আমার আস্তে আস্তে আসা যাওয়া, আমি যাচ্ছি আসতেছি ভাইয়া, আমার শ্বশুর শাশুড়িকে কিছু দিতেছি কিনা, মা তো সবাই আমার সাথে কথা বলে না, আমাকে একটা গ্লাস দিতে দেয় না ভাইয়া। আমি বেদনী
ছিলেন, শ্বশুর বাড়িতে থাকতে পারলেন?
যাইতাম বেড়াইতে গিয়ে, আমার স্বামীর সাথে যাইতাম, যাই গিয়ে চলে আসতাম।
আপনার স্বামী আপনার ভরণ পোষণ দিত?
মানে ও তো আমার সাথে থাকতো, কিন্তু
কি দিত আপনাকে? পয়সা পাতি কোথায় পেত? ও তো কাজ কম কিছু করতো না,
ওই দোকান দিত,
ওই যে দোকানটা আপনার দুজন,
ওটা আস্তে এস্টাবলিশ হচ্ছে।
আচ্ছা,
ওইটা এস্টাবলিশ হওয়াতে ওখানে যাওয়া আসা করতেছি, ওর বাবা ঘর বাঁধতেছে, জায়গা নিতেছে, ওখানে টাকা পয়সা দিয়েছি, ওর মাকে খাট ফার্নিচার বানাইনা দিছি, ফ্রিজ দিলাম আমি, এগুলা
মানে আপনি যেভাবে হোক ওর ফ্যামিলির মন জয় করার চেষ্টা
করতেছি। আচ্ছা, হলো ভিতর ভাইয়া ওরা আমাকে ওই মানি নেয় নাই। 2014 সালের মধ্যে ভাইয়া ও 6 মাসে, এর আগে কখনো এরকম করে না, 6 মাস পর্যন্ত ভাইয়া ও প্রতি সপ্তাহে 3-4 বার করে বাড়িতে চলে যায়, রাত জেগে জেগে ভাইয়া বাইরে থাকে, বন্ধুদের নিয়ে আড্ডা দেয়, 3-4টা কোন স্ত্রী তার স্বামীকে 3-4টা পর্যন্ত বাহিরে দেখে, মেডিসিন দোকান বেশি বিশেষ করে একটার পরে শেষ। তখন কি হতো, বিশৃঙ্খল আড্ডা দিত, আমি জানতাম না বলেও পারতেছি না। আমার হাজবেন্ড এর একটা লুবি ছিল, ব্রিটিশ প্লেয়ার বল যেটা বলা হয় আমাদের দেশে, বিভিন্ন জন এগুলা ধোকাবাজি করে ঢাকার মধ্যে অনেক পার্টি নিয়ে এখানে হোটেলে ছিল, এসে এসে ভাইয়া 3-4 লাখ টাকা নষ্ট করছে এরকম। 2014 সালের ঈদের সময় ওর সাথে আমার ওর ফ্যামিলির সাথে একটা গেঞ্জাম লাগে বলতে, এটা ব্যক্তিগত ভাবে আমাকে নিয়ে, ওর মার ছেলের মধ্যে কি হলো, তো ও আমার সাথে কথা বলতো না, আমার এক বিছানায় ঘুমাইতো না, যেটা বাস্তব কথা ভাইয়া, ঘুমাইতো না। ও বলতো মানুষকে, বন্ধুদেরকে বলতো আমার সাথে নাকি গায়ে সাথে লাগলো, ঘৃণা হয়। তো এরকম করাতে আমি খুব একটা মানে সেটা অন্য ধরনের হয়ে যাই। ওর মার কাছে আমি একদিন নালিশ করি যে মা, আপনার ছেলেকে আপনি এখানে আনি, আপনাদের বাড়িতে আনি, কোনো একটা দোকান পাট দিয়া, আমার কথা তো শুনে না, টাকা যা কামাই করে ওগুলো তো সব নষ্ট করে ফেলে বন্ধুদের পিছনে, আমাকে তো বলেন, আমার সাথে বললো তো মাইফের ঝগড়া করে, আপনি আনি মা এখানে কিছু একটা করে দেন। যেটা ঈদ গেল, ঈদের দিন রাত্রে ও আমাদেরকে নিল না, আমাকে মারধর করে চলে যায়। চলে যাওয়ার পরে ঈদের দিন রাত্রে আমি গেলাম বাড়িতে, ওদের বাড়িতে ওকে নিয়ে রাফিয়াকে নিয়ে, রাফিকে নিয়ে যাওয়ার পরে দেখতেছি ও বন্ধু নিয়ে খানা খাবার খাচ্ছে রাত 10টা। ওর মামাকে দেখে বলো যে এই তুই এখানে কেন, তুই কেন এলো? আমি বললাম যে আমি ঈদ করতে আসলাম। ঈদ করতে আসলে এখন কেন আসছো? তোরা তো আমার ছেলে ডাকছিল, হ্যাঁ আমার ছেলে আমাকে ডাকে নাই, এরকম বলছি। আপনার ছেলে আমাকে ডাকে না, আপনার ছেলে আমাকে মারি মুর্দা ফালায় চলে আসছে, এই এবার বলতেছি। তখন আমার শাশুড়ি এক কথা বলে দিল, তুই যেটা প্যারে নিয়ে আস, তুই যদি 10টা সন্তানের মা হস, 10টা সন্তান যদি আমার সামনে হাঁটাস, আমি কখনো নাতি বলি স্বীকার করব না। তুই বেদর্মী বেদর্মী, তুই যেটা মেয়ে আছে এটা কি আমার ছেলে? তখন আমি বললাম যে আমার একটাই কথা, আমি জাহারি আপনি এটা কি বলেন? আপনি আমাকে গালি দেন, সারা জীবন আমাকে মারছেন, ধরছেন, অত্যাচার করছেন, আমি কখনো আপনাকে প্রতিবাদ করি নাই, বিশেষ করে আপনার ছেলেকে বলছি, কিন্তু আপনাদের কারোর বিরুদ্ধে আমি ইয়া করি নাই, কিন্তু আমার বাচ্চার বিরুদ্ধে এটা কি বলতেছেন? কাল বাদে পরশু বড় হবে, মানুষ বলবে, তখন কি বলবে? একথাটা বলার পরে বলছি ঠিক আছে, আপনার ডিএনএ আপনার আমার মেয়ের ডিএনএ আপনার ছেলের ডিএনএ করান, যদি ডিএনএ না মিলে আপনি যেটা মনে হয় সেটা করেন। এটা বলা তাহলে বাড়াবাড়ি করার পরে রাত্রে আমি চলে আসছি, প্রচুর কান্নাকাটি, রাতে অজ্ঞান হয়ে গেছি বলে কানতে কানতে আমি ওরা ওর আব্বু আমার সাথে চলে আসে বাসায়। আসার পরে আমরা ঠিকঠাক করলো, কোরবান আসলো 14 সালে কোরবান আসলো ভাইয়া। কোরবানের আগের দিন রাত্রে ওর মা বলে বলছে যে আমাকে না নিতে, আমরা যাই না, আমাকে ডাকছে ভাইয়া যেটা সত্য আমি যাই নাই। আমি বলছি তোমাকে যেতে বলছে তোমার মা, তুমি যাও, আমি যাবো না, আমার বাচ্চাকে নিয়ে আমি যাই নাই। কোরবানের দিন কি করলাম ভাইয়া, 14 সালে যেটা কোরবান ছিল 6 অক্টোবর, সে কোরবানের দিন কি করলাম, সবাই গরুর গলায় ছুরি দিয়ে, আমাদেরও গরু কিনছে কিন্তু বাড়িতে কোরবানি হচ্ছে, আমি কি করলাম আরেকজনের বাসায় গিয়া, একটা রিলেটিভ বাসায় গিয়া, ওদের বাসায় বাবিতে একলা, আমিও বাবি আর আমি আমার মেয়ে, আমরা ওনাদের বাসায়। আমাকে ওরা ফোন দিছে তোমার বা তুমি কই, তোমার বাসাতে একটা লোক গেছে, ঘরের দরজা বন্ধ, আমি তো বাইরে রান কেন ফাটাইছো, আমার তো রান লাগবে না, আমি আমার অভিমান দিয়া বলতেছি। এগুলো বলার পর ভাইয়া রাত্রেও ফিরে আসছে, ভাইয়া আমার পাশে যাইয়া শুয়েছে রাত্রে, সকালেও সেম, গড় 10টা বাজে ঘুম থেকে উঠছি, যেহেতু তারপর আগের দিন জার্নি করলো ভাইয়া, আমরা যাওয়ার কথা ছিল তো কোরবানের সময় আমরা কক্সবাজারে বেড়াতে, যখন ভাইয়া আমি আমার কাপড় নিতে গেলাম, দেখলাম যখন থেকে ওর শার্ট প্যান্ট গায়েব, তখন আমি ওকে প্রশ্ন করলাম, চা খাচ্ছিল তখন, তুমি কি এখান থেকে বাড়িতে শার্ট প্যান্ট নিয়ে গেছো? বলে যে হ্যাঁ। তো বললাম যে এগুলো তুমি চলে আসছো কেন, নিয়ে আসো নাই কেন? তো বলে যে আমি সিলেট যাবো তার জন্য নিয়ে গেছি। তো সিলেট কখন যাচ্ছ? আজকে। তুমি আজকে সিলেট চলে যেতেছো, দেখবি আমাদেরকে কক্সবাজার নিয়ে যাবো বলছো না, কক্সবাজার তোমরা যাও, আমি সিলেট যাচ্ছি। ও সিলেট কোত্থেকে যাচ্ছে? কয় আমি আমাদের বাড়ির থেকে বন্ধুরা সবাই মিলে আমরা সিলেটে যাচ্ছি। তো আমি বললাম যে আমরা তো কখনো সিলেট যাই নাই, শাহজালাল মাজারে তুমি আমাদেরকে নিয়ে যাওয়া বলছো, ঠিক আছে আমরা কক্সবাজার যাবো না, আমরা তোমার সাথে সিলেটে যাবো, কথা নাই কোনো, কতগুলো ছেলের সাথে তোমরা কিভাবে যাবো? তাহলে ঠিক আছে তুমি ছেলেদের সাথে যাই না, আমরা ট্রেনে যাই, ওরা বাসে করে চলে যাও, যেখানে যাই তোমার বন্ধুদের সাথে দেখা করো। ভাইয়া কথাটা নিয়ে তোর কাতুকি, শুধু শুধু সিলেটের ব্যাপারটা নিয়ে তোর কাতুকি, এটা নিয়ে ও দোকানের কথা তুলছে, আমাকে বিয়ে করে টাকা পয়সা পাই নাই, আমি যদি ওকে 3 লাখ টাকা দিতে পারি, আমার বাপ মা বাবার কথা মতো যদি দিতে পারো, তো তুই আমার রাখতে পারবি না, রাখতে পারবি না। তা আমি আসি যে ও প্রতিদিন যে হ্যাঁ যে ও আমার বলে এ বেড়ি, এরকম বলে এ বেড়ি, আমি আসি যে তোর মাথার ঘর ছাতা আছে, কথা একটা কথা বাস্তবেই বলে গেছে এটা। তখন আমি ভাইয়া কথাটাকে একটু ঠাই না বললাম, হ্যাঁ দৌড়ে আমার তেনা ফাটা রে, আমি এটার ভাবে ঠাই না, একদম ব্যাঙ্গাই জামের যে স্বাভাবিক আমার স্বামীকে করে বলে না, আমি এরকম করে বলি ওকে, এটার সাথে আমার মনে তর্কাতর্কির মধ্যে। তখন কিছু দুপুরে বাপে আমি কানতেছি, ও আমাকে বলছে আমি তো তুমি তোমার বাবা মার সাথে প্ল্যানিং করে করে ওইখানে যাও ওইখানে, অথচ আমি জানি না, অর্থাৎ তুই তুন বাপ নাই, তুই কেমনে বুঝবি বাসের মজাটা? তখন আমি বললাম যে হাইরে বাসায় তুমি মানে এটা বললা, বাসের কথা বললা, আজকে যদি বাবা থাকতো।
বুঝতে পারছি আপনাদের মধ্যে এই বিষয় নিয়ে তর্কাতর্কি হচ্ছিল, যেটা স্বামী স্ত্রীর মধ্যে হয়।
তারপরে ভাইয়া 4টা বাজছে ওর পড়ানো, কিন্তু সিলেট যাওয়ার জন্য শার্ট নতুন শার্ট পরানো ছিল, ওটা খুলে আমার সব তর্ক বাজাবাজির পরে ওটা খুলে ফেলে একটা গেঞ্জি পরছে হাফাতা, পরানো নতুন প্যান্ট নতুন জুতা নতুন ব্যান্ড, পকেটের মধ্যে টাকা ছিল প্রায় 20,000 টাকার মতো। আমি বললাম যে তোমার টাকাটা আমার দাও, তোমার এই টাকাটা নিয়ে বেশি সমস্যা, এটা যতক্ষণ খরচ হবে না ততক্ষণ তুমি শান্তি পাবে না। আমি এর কথাটা বলি ভাইয়া, বলে আমার ইয়া দিয়া বিটকি দিয়ে চলে গেল, বাসা থেকে বেরিয়ে যাচ্ছে, বাইরের সময় এর বাধা দিছে, আবু তুমি কই যাও, এই সবসময় এরকম, আবু তুমি কই যাও, বলে আসতেছি আসতেছি, বলে ভাইয়া যে গেল সে মানুষকে ভাই আমি আজ খাইলাম না।
2014 সালে
আসি, মানে আমার সাথে কোনো কথা নয়, তর্কাতর্কি এতটুকুই।
আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে?
এরপরে যাই উদাও ওর বাবা মার কাছে গেলাম, ওর বাবা ওরা কানতেছে আমাকে প্রেশার দিতেছে, আমার ছেলেকে কই কি করছো, কোথায় কি করছো,
যেটা হবার নাটক সেটা নাটক হচ্ছে, কিন্তু আমার যে প্রশ্নটা ছিল তারপরে কি আপনাকে ডিভোর্স দিয়ে দেয়?
তারপরে ভাইয়া আপনার অক্টোবর নভেম্বরের 2 তারিখ হঠাৎ করে দরজার মধ্যে থেকে 10:30 দিকে একটা টোকা দিয়ে দরজা বাড়ি দিয়ে সবাই কতগুলো মানুষ হয়েছে করতেছে, জানা যে রাশেদ গাইক রাশেদ উদাও কোথাও নাই, পাওয়া যাচ্ছে না, ওকে কেউ কিডন্যাপ করে ফেলছে, কেউ বলছে কোনো মেয়ে লিয়া চলে গেছে, আমি ওটা লিয়ে কান্দাছিলাম, বিশেষ করে আমার যেটা বাস্তব কথা, একটা ফিউ নার্সে আমাকে বলতেছে কি আপনার নাম কি সাইমা, আমি বললাম যে হ্যাঁ, ওটা আপনার নামে একটা চিঠি আসছে, কথাই তোটুকু ভাইয়া, আমি আনছি ভাইয়া, ও লেফওভার উপরে কিছুই নেই, একটা কাগজ আছে স্যার এখন নাম সাবকের নাম যেটা থাকে রেজিস্ট্রি, আমাকে বলে যে আপনি সিটিটা সাইন করে নেন, তো আমি ভাইয়া সাইন করে নিয়েছি। যখন ভাইয়া লেফওভারটা খুশি দেখছি থাকা কাল্লা খার আমি ভাইয়া, তখন আমার দুনিয়া আমার তো মনে হচ্ছিল যে আমার দুনিয়া নেই, এখানে লেখা আছে যে আমাকে আপনাকে দিব পড়তে,
সংসারে যদি আমি বলি ওর সংসার আপনাকে, ওর পরিবার আপনাকে সাপোর্ট করেনি, স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক মনোমালিন্য ছিল, কিন্তু এই মানুষটা আপনাকে শেষ পর্যন্ত ডিভোর্স দিল, এবং তারপরে 2014 থেকে আজকে হচ্ছে 2016 সালের মিডল টাইম, দেড় বছর সময়, এই দেড় বছরে আপনার সামনে কখনো আপনার সেই তালাক দেওয়ার স্বামী সে কখনো আপনার সামনে আসছিল?
তারপরে একটা তালাক হওয়ার পরে দেওয়ার পরে আমি ওর সাথে যোগাযোগ করতে বা ফ্যামিলির কাছে যাই, ওর বাবা আমাকে প্রচন্ড মারধর করে বলছে তার তোর সাথে যেদিন ফিটিকাল আসবে।
ঘটনাগুলো আপনার জীবনে ঘটে যাচ্ছে, আপনার ফ্যামিলি আপনার পাশে এসে দাঁড়ায়নি?
না ভাই, ওরা মান সম্মান, ওদের মান সম্মানটা বড়, আমার জীবনটা তো চলে যাচ্ছে, আমার তো গেছে গেছে, আমার বাচ্চাটা, আমার বাচ্চাটার অধিকারটা কোথায়, আমি কি বলবো ওকে বড় হলে? মানুষের মারা এত চেষ্টা করে, কিন্তু তুই আমার জন্য কি করছো এটা বললে আমি কি বলছো এটা পারবো ভাইয়া? আমি তো ওকে জন্ম দিয়েছি, শুধু আমার পেটে ঘো আমার গর্বে ধরছে তার অপরাধ, এই জন্য ওর বাবা ওকে দেখে না। আজকে 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 দেড় বছরের মধ্যে কোনোদিন মেয়েটা মরছে কি বাচ্চে কোনোদিন খবর নেয় নাই।
আপনার চলে কিভাবে সংসার, আপনি কি করেন
ভাইয়া? আমি যেটা ওই যে বললাম দাত্রী কাজ করতাম, আমি কোনো প্রতিদিনও যাইতে পারি না, কেউ যদি ডাকে যাই, ওই যে ওষুধের আমাদের দোকান ছিল এর থেকে ওষুধের নলেজটা বেশি ছিল আমার ডাক্তারিতে, তো ওই হাজারি গুলি যেটা আমার সেটা ডান তরতারি ৩,০০০ টাকা বেতন পাইলো ভাইয়া ৩,০০০ টাকার মাসে স্কুল করা গর্ব রাজ ভাইয়া সারা ৩,০০০ টাকার বেশি কাবু করতে গেলে আমার দুনিয়া যার জন্য আমি আমার দুনিয়াটা শেষ করলাম।
যে প্রশ্নটা করে আছি অনুষ্ঠানটা শেষ করব, যার জন্য জাত ধর্ম পরিবার অতীত বর্তমান সবকিছু ত্যাগ করলেন এবং তারপরও হয়তো জায়গা পেতেন নিজের পরিবারের কাছে ছেড়ে গেলে, সেটা হচ্ছে নিজের পরিবারের কাছে যদি আপনি যেতেন এবং নিজের পরিবার আপনাকে গ্রহণ করলো না কারণ আপনি ইসলাম গ্রহণ করেছেন, এত কষ্ট করেও আপনি এখনো ইসলামের যে লেবাস ইসলামের যে নিয়মকানুন সেটা আপনি মেনে চলেন, কেন কেন করেন আপনি?
ভাইয়া বিশেষ আমি দেখছি সত্য কথা, আমি এটা আমার অহংকার নই, আমি ভাইয়া তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ সালাত তসবিহ তিন দিন আগে শুরু ছিলাম, কালকে পড়ি নাই, আজকে রাতটা পড়ি নাই। আমি যদি ভাইয়া বলাটা ভালো নয় স্বপ্নের কথা, আমাকে যদি এরকম হাতে করে যদি মক্কা যদি এরকম নিয়ে ছাড়ে না দিত আমি ইসলাম থেকে চলে যেতাম, আল্লাহর কসম বলতেছি। আমাকে কে শিখেছে জানি না, আমাকে অধিকাংশ সুরা শিখাইছে মুখস্থ, আপনি আমাকে আমি যখন মামলা করতে যাই করে বলাতে জাস্ট আর জাসমিন করতে পারে নাই, ওইখানে উনি এখানে এটা লিখে দিয়ে দিছে, আমি এক নাম্বার মুসলিম হয়েছি কি দুই নাম্বার মুসলিম হয়েছি, আমাকে আমার যে এলাকাটা আমাকে রেখে গেছে সামাসোর বিদানোর সর্বকিছু ওর, কিন্তু ও আমার না ভাইয়া, কিন্তু কেউ বলতে পারবে না যে আমি কখনো অস্থির ভাবে চোর।
সুতরাং আপনি এই ধর্মটাকে ভালোবেসে?
পারবো না ভাইয়া, আমার ওপর যাওয়া সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, আমার বা আমাকে ডাকে বোকা ছেড়ে ফেলে দিতে হবে, ভাইয়েরাও বলে বোকা ফেলে দিতে হবে, মুসলিমের চলা দেখা করাইতে পারবো না, আলাদা ঘর নিয়ে ওদের আশেপাশে যাইয়া একটা জায়গা নিয়ে থাকতাম, ভাই চলার দরকার কি ভাইয়া, কত প্রয়োজন নাই, আমার বাচ্চাটাকে আমি কি দিব জীবন?
এদিকে আসি, তোমার সঙ্গে একটু কথা বলি, তোমার আম্মু যে কান্না করছে তুমি তো খেলা করেই যাচ্ছ করেই যাচ্ছ, তোমার নিজের মুখে তোমার নামটা বলো তো মা, বলো বলো। রাফিয়া, তুমি যে তোমার মা যে এগুলো বললো তুমি কি জানো, তোমার আম্মু যে এই কথাগুলো যে বললো দুই ঘন্টা ধরে আমাদের সামনে যে বললো আব্বুর সম্পর্কে কথাগুলো বললো, তুমি কি বিষয়গুলো জানতাই এর আগে? জানতো না, ও মাথা নাড়াচ্ছে ও জানতো না। আব্বুকে মিস করো?
আব্বুর কথা মনে পড়ে কিনা বলতেছে।
আচ্ছা,
তো আব্বুর সাথে দেখা হয়নি কতদিন, মনে আছে কবে দেখেছো আব্বুকে লাস্ট?
করে দেখছিল না, সরি জেলখানে।
ওকে তো নিয়েও গিয়েছিল বোধহয়,
না
আব্বুর সাথে থাকতে ইচ্ছা করে না তোমার? শান্তশিষ্ট, খুব কম কথা বলে না?
কম কথা বলে না ভাই, চঞ্চল ছিল, মাথা একটু প্রবলেম আছে।
মাথায় প্রবলেম হয়েছে কি কারণে?
ওই আমাদের পারিবারিক, আমি যখন ও চলে যাওয়ার পরে আমি কোর্ট টোর্ট যেগুলো সামাল দিছিলাম
সবকিছু নিয়ে
ওরে নিয়ে নিয়ে করছিলাম। আমি লেখাপড়াতে ফার্স্ট আপনার রেজাল্ট কার্ড টানি।
তুই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছিল আপনি যখন?
ফার্স্ট তিন বছর ফার্স্ট ইয়ে হয়েছে। এইবারের মধ্যে আপনার সিক্স সেটস অনেক কষ্টে দুইটা মাস্টার দেওয়ার পরে কানে তাই
দেখেন তাহলেই বুঝবেন কতটা সুইট, অ্যান্ড শি ইজ রিয়েলি লাভলি আলহামদুলিল্লাহ। এবং আজকের এই জীবনের গল্পে অনেক নেগেটিভ জিনিস পেয়েছি, কে ভালো করেছে কে মন্দ করেছে, অনেক গালমন্দ আসবে আপনাদের জায়গাতে, কিন্তু একজন উনি যেটা বললো সেটা বিশ্বাস করা আমার ইমানি দায়িত্ব, সেটা যদি বিশ্বাস করি, উনি ইসলাম ধর্ম নিয়ে যে ধরনের কথা বলেছেন সেই জায়গাটা থেকে এটা নিঃসন্দেহে অনেক বড় একটা পাওয়া। আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমি একজন সাচ্চা মুসলমানের ইন্টারভিউ করতে পেরেছি আজকের এই ক্লোজ আপ প্রেজেন্স ফেলো 8920। দ্যাটস রিয়েলি অসাম, এবং নিঃসন্দেহে এটা অনেক বড় একটা পাওয়া। রেজাকের মালিক আল্লাহ, এবং উনি যেভাবে ধর্মকে বিশ্বাস করেন সেই আঙ্গিল থেকেই বলতে চাই, হয়তো সামনের দিন ওনার যে যতটা খারাপ গেছে তার চেয়েও অনেক ভালো যাবেন, আমরা সেই দোয়াটাই করতে পারি। আর কিছুই বলার নাই রাশেদকে, কারণ আপনি কি করেছেন না করেছেন সেটা আপনার উপরই ছেড়ে দিলাম। বিবেকবান মানুষ আপনি, আপনি যতটুকু এগিয়ে এসেছিলেন ততটুকু একটা মানুষকে পথ দেখিয়েছে, হয়তো বা ভবিষ্যতে আল্লাহ যদি কবুল করেন এই স্ত্রীর কারণেই হয়তো আপনি কারোর জন্যই অমঙ্গল কামনা করা যাবে না, সেই জন্য একজন মুসলিম মানুষ হিসেবে বলছি এই স্ত্রীর কারণেই হয়তো আপনি জান্নাতে যাবেন। সুতরাং আপনার জন্য শুভকামনা থাকলো, আর আজকের এই হ্যালো 8920 আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা হোক, অনেক বড় একটা শিক্ষা হোক, এই শুভকামনা জানিয়ে আজকে শেষ করতে চাই। আপনি যে চিটাগং থেকে কষ্ট করে আজকে এখানে আসছেন, আপনি যখন এখানে আসেন তখন আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে আপনি চাইলেই আপনি হাজার হাজার মানুষ আপনাকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেবে, এবং তখন সেটা আপনি অপোজ করেছেন, আপনি সাহায্যটা নিতে চাননি, কেন আপনি এটা কেন করেছেন?
ভাই এগুলো ভালো লাগে না, আমার এটা পছন্দ না ভাই। আমি অনেকবেলা না খাইয়ে থাকি, বাসায় করে থাকি তিন রাত দুই ঘন্টা, এমনি একটা ফারুকে দিয়ে তিন বেলা ভাত করে খাওয়াইছি। আমি কোনোদিন, আমার এত পরিচিত, আমি যাদেরকে হাজার হাজার টাকা দিয়ে আমার যখন ছিল আমি তাদেরকে দিচ্ছি, আমি কোনোদিন তাদেরকে বলতে পারি না যে আমার 1000 টাকা দিয়ে সাহায্য কর। আমি খাইতে পারি না, আমি চলতে পারি না, আমার লেবাস, আমার আগের থেকে সবকিছু ছিল, আমার গর্ভবতী ফার্নিচার, আমার সবকিছু ছিল ভাই, আমার সোনার সংসার বাংলাদেশে, আমার কিছুই নেই, আর
কিছুই বলার নাই আমার, টোটালি স্পিচলেস। 8920 যে অনেক গেস্টের সাথে কথা বলতে হয়েছে, 200 অধিক 8920 তে গেস্ট হিসেবে পেয়েছি, এবং আমি সেখানে প্রেজেন্টার বা প্রডিউসার যাই ছিলাম না কেন, আজকের এই জীবনের গল্পটা কেন যেন অন্তরের কোন জায়গাটায় গিয়ে স্থান নিল, অনেকদিন মনে থাকবে, অনেকদিন মনে থাকবে। সবাই অনেক ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি।
আমার কেউ কইও না গো
Close Up presents Hello 8920 Close Up. The closer, the better.